exclusively on FusionBD.com.
The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ঘড়িতে সময় রাত 11:07। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাস্তাল, এবং বৃষ্টিস্নাত এই সুন্দর রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত আসামে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আজকের ভূত এফএম শুরু করছি আমরা, এবং ভূত এফএম এর শুরুতে জানতে চাই যে আমাদের একটা ভিডিও আমরা আজকে পাবলিশ করেছি আমাদের ফেসবুক পেজে, আপনারা অলরেডি হয়তো দেখে ফেলেছেন, সেটা একটু দেখবেন। আর আমাদের সাথে যারা অতিথি আছেন তাদের মধ্যে একজন স্পেশাল অতিথি আমাদের সঙ্গে আছেন, তিনি হচ্ছেন ডক্টর আলিফ। তিনিও কিছুক্ষণের মধ্যে ঘটনা শেয়ার করবেন। আমাদের এই মাসেই রয়েছে হ্যালোইন, এবং সেই হ্যালোইনের জন্য আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের সেরা ঘটনাগুলো চাই, এবং সেরা ঘটনা যারা পাঠাবেন তাদের জন্য আমরা চেষ্টা করব যে স্পেশাল করে কিছু রাখতে। তো যাই হোক, আপনারা ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস এবং আমাদের সাথে কীভাবে কমিউনিকেট করবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে যদি ঘটনা পাঠাতে চান বা লিখতে চান, তাহলে যেটা করব সেটা হচ্ছে যে আপনি চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসে bhutasam@radio.fm, সেখানে আপনার ঘটনা পাঠান। অ্যান্ড আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.futi and www.facebook.com/bhutasam.rasel। এই দুটো জায়গায় এসেও আপনি আপনার নাম, আপনি আপনার আমাদের যে আজকের পোস্ট রয়েছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। কোন ঘটনা ভালো হচ্ছে সেটা জানাতে পারেন, কোন ঘটনা ভালো হচ্ছে না সেটাও জানাতে পারেন, কোন ধরনের আপনাদের এক্সপেকটেশন কি সব কিছু নিয়ে আপনি আমাদের জানাতে পারেন। আর আমাদের টুইটারেও আপনারা ভিজিট করতে পারেন আমাদের। সেই সাথে আমি আরও একবার বলি, আমাদের যারা ইমেল করবেন, যারা যেখান থেকে ইমেল পাঠান না কেন, নাম এবং আপনার আপনি শুরুতেই উল্লেখ করবেন যে আপনি ঘটনাটা স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, নামটা অবশ্যই লিখতে হবে। আপনার জানাতে হবে আমাদেরকে অ্যাড্রেস, কোথা থেকে লিখছেন, এবং আপনার অবশ্যই যারা দেশের বাইরে করছেন তারা চাইলে অডিও ক্লিপ পাঠাতে পারেন, লিখেও পাঠাতে পারেন, কিন্তু আমি চেষ্টা করি, আমি বলবো যে যদি অডিও ক্লিপ পাঠান তাহলে দ্যাট ইজ বেটার। সো এই হচ্ছে অবস্থা, এবং আজকের মতো আমরা যেটা করবো সেটা হচ্ছে শুরু করবো আমাদের আরও একটি এপিসোড, এবং এই এপিসোডটি ডেফিনেটলি আমি আশা করবো যে ভালো হবে, কারণ আপনাদের প্রিয় ডক্টর আলিফ আছেন এখানে। তো চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড ডক্টর আলিফকে দিয়ে। ডক্টর আলিফ, আচ্ছা তার আগে, ও আচ্ছা ভুলে গেছি, তার আগে আমাদের একটা ঘটনা পড়ে শোনাতে হবে, রাইট, যেটা হচ্ছে একটা ইমেল। তো সেই ইমেলটা আমি পড়বো এবং তারপরে ডক্টর আলিফের কাছে যাবো, তো আরেকটু ওয়েট করতেই হবে আপনাদেরকে। আমি চলে যাচ্ছি আমাদের আজকের ইমেইলের ঘটনায় এবং তারপরে আলিফের কাছে যাব। তো ইমেলটা যিনি পাঠিয়েছেন তার মতো করে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চাই আপনি আমার ঘটনাটা পড়ে শোনান, এটাই তিনি লিখেছেন। তো আমি তার প্রত্যাশা অনুযায়ী ঘটনাটা যেহেতু সিলেক্টেড হয়েছে আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, এই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। আমার নানুর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবা নামক গ্রামে। আমার নানু বাড়ি তখনকার সময় ছিল গ্রামের শেষ মাথায়, এখন অবশ্য গ্রাম অনেক বড়। 80-এর দশকের কথা বলছি। আমার নানু বাড়ি দেখতে অনেকটাই আই শেপের মতো, এক সারিতে চারটি পাকা দালান, বাড়ির সামনে উঠোন, তারপরে সমান্তরালে বসার ঘর যেটাকে বাংলো ঘর বলা হয়ে থাকে, বাড়ির পেছনে পুকুর, বাঁশ ছাড়, তারপর ধুধু প্রান্তর। আল আমিন আমার মায়ের চাচাতো ভাইয়ের ছেলে, বয়স 3 বছর, বেশ ফর্সা, দেখতে সুন্দর ছিল আর খুব চঞ্চল ছিল। বলে রাখা ভালো, আমার নানু বাড়ির পেছন দিকটা বেশ ভয়ানক ছিল, গ্রামের শেষ মাথায় হওয়ার কারণে দিনের বেলায়ও নিস্তব্ধতা বিরাজ করতো, আর তাই ওই দিকটায় অনেকেরই অনেক ভয়ের অভিজ্ঞতা আছে, সেটা না হয় আজ নাই বলি। ফিরে আসি আলামিনের ঘটনায়। ওই দিন দুপুর থেকেই আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে পাওয়া যায় বাঁশ ছাড়ের নিচে, ঘরে নিয়ে আসা হয় তাকে। সংজ্ঞা ফিরে পেলে সে বলে পুকুর পাড়ে খেলতে গিয়েছিল, তারপর আর কিছু তার মনে নেই। সমস্যা শুরু হয় সন্ধ্যায়, ধীরে ধীরে তার খিঁচুনি হতে থাকে, অদ্ভুত ভঙ্গিতে মোচড়াতে থাকে বিছানার ওপর। দেখতে দেখতে বাড়ির সব মানুষ ভিড় করে তাদের ঘরে, সবাই হুজুরকে ডাকতে বলে, আর আমার আপন মামা ডাক্তার ডাকতে গেলেন। বলা বাহুল্য, তখনকার সময় ডাক্তার পাওয়া সহজ ছিল না। এর মধ্যেই আমার এক চাচাতো মামি, যিনি একটু আগে এই সব বিষয়ে জানতেন, তিনি আল-আমিনকে আল কুরআনের সূরা ইয়াসিন পড়ে ফু দিতে থাকেন। কিন্তু তার পড়া শেষ হওয়ার আগে আল-আমিন বিছানা থেকে উঠে দৌড় দেয়, কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেও পারেন। এত ছোট একটা বাচ্চা এত জোরে দৌড়ানো অসম্ভব। আর শুরু হয় আবার সেই খোঁজ করা। লাইট হ্যারিকেন নিয়ে সবাই খুঁজতে যায়। ইতিমধ্যে হুজুরও এসে পড়েন, আল-আমিনকে পাওয়া যায় সেই বাস ছাড়ের নিচে। হুজুর দোয়া দুরুদ পড়েন আর পানি পড়া দিয়ে আল-আমিনের বাবাকে বাইরে ডাকেন। তিনি যা বলেন তা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। হুজুর বলেন, এটা সারানো আমার সাধ্যের বাইরে, আপনারা অন্য হুজুর দেখেন। তিনি আর কিছু না বলে চলে যান। এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেন না। তিনি তাকে সিলেট মেডিকেল নিয়ে যেতে বলেন। সারা বাড়ি স্তব্ধ, শুধু আল-আমিনের অদ্ভুত কণ্ঠের আর্তনাদ। দু তিনজন লোক মিলে বিছানায় ধরে রাখতে বেগ পেতে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে। মামিরা কোরআন পাঠ করতে থাকেন। ফজরের আজানের পর নিস্তেজ হয়ে পড়ে আল-আমিন। শেষ হয় বিভীষিকাময় একটি রাতের। দিনের বেলায় নিস্তেজ হয়ে রইল আল-আমিন। ওই দিনই গাড়ি রিজার্ভ করে সিলেট মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তাররা পরীক্ষা করে কোনো রোগ খুঁজে পেলেন না। ওই দিন সন্ধ্যায় শুরু হয় সেই তাণ্ডব, যা দেখে হতবাক হয়ে যান ডাক্তার। না, এর সাথে তো কোনো রোগের মিল নেই, ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টাও কাজে আসছে না। এইভাবে তিন দিন চলার পর ডাক্তাররাই হাল ছেড়ে দিয়ে কোনো এক বড় হুজুরের কাছে নিতে বলেন। বিশ্বাস করতে বাধ্য হলেন এমনও কিছু আছে এই প্রকৃতিতে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় সিলেটের তখনকার এক বড় পীর সাহেবের কাছে। তিনি রাতে জিন হাজির করান এবং জানতে পারেন সাতটা জিনের নজরে পড়েছে আল-আমিনের উপর। আর সেই সাতটা জিন একে অন্যের ভাই, এবং সাতটা জিনই কোনো না কোনোভাবে পঙ্গু। কারো এক হাত নেই, কারো এক পা, কেউ অন্ধ, কেউ বধির। তাই তারা একসাথে থাকে আর থাকে ওই পুকুর পাড়ের বাস ছাড়ে। তাদের পিছু ছাড়ারও খুব কঠিন কাজ হবে, কারণ তারা পঙ্গু হওয়ায় খুব রাগি এবং গোয়ার টাইপের ছিল। পীর সাহেব নিজেও অপারগতা স্বীকার করেন আর বলেন এর সমাধান করতে হবে ওই বাড়িতেই। তিনি এক তান্ত্রিকের সন্ধান দেন। সেই তান্ত্রিকের বাড়ি একদিনের পথ আল-আমিন আর বাবা আর আমার আপন মামা যান তান্ত্রিককে আনতে। সব ঘটনা শুনে তান্ত্রিক প্রথমে আসতে চায় না, পরে অনেক কাকুতি মিনতি করে আর অনেক টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয়। তান্ত্রিক এসে উপস্থিত হয় বাড়িতে। তান্ত্রিক বাড়িতে এসে বলে তিন দিন ভর দুপুর আল-আমিনকে ঝাড়াতে হবে, যদি তা করা যায় তবে সে সুস্থ হবে, আর তা না হলে কি হবে সে নিজেও জানে না। তান্ত্রিক ছিল তিনজন, তান্ত্রিক, তান্ত্রিকের বউ আর তার এক সাকৃত। পরের দিন দুপুর হবার আগেই শুরু হয় আয়োজন। তান্ত্রিক বাড়ির সবাইকে এক বাড়িতে জড়ো করে, সেই বাড়িতে ধুলো পড়া দিয়ে বন্ধ করে দেয়। সবাই বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে। আমার মা, নানু, মামারা সবাই ছিলেন সেখানে। তান্ত্রিক উঠোনের মাঝখানে একটা গোল দাগ দিয়ে তার ভেতর আমিন ও তার বাবাকে বসালো। এরপর তান্ত্রিক মন্ত্র পাঠ করা শুরু করলো এবং ঝালর টাইপের কিছু একটা দিয়ে আমিনকে ঝাড়তে লাগলো। তান্ত্রিকের সাগরে ঝোল বাজাচ্ছিল আর বউ গুনগুন করছিল। তাদের বলা ছিল কোনো মতেই যাতে তাদের বাজনা বন্ধ না হয়। তান্ত্রিক মন্ত্র শুরু করার পর থেকেই বাড়ির পেছনে ঝড় বয়ে যেতে থাকে। শোঁ শোঁ শব্দ, বজ্রপাতের মতো আওয়াজে কেঁপে উঠতে থাকে পুরো বাড়ি। এক সময় শেষ হয় প্রথম দিনের কাজ। এভাবে দ্বিতীয় দিন পার হয়। সমস্যা বেঁধে যায় দ্বিতীয় দিন রাতে। ওঝা রাতে স্বপ্ন দেখে সাতটা কালো অবয়বকে একসাথে বলছে কালকে ঝাড়া শুরু না করতে, কারণ সে শেষ করতে পারবে না। ওঝা সকালে উঠেই চলে যায়। সে বলে তার টাকা চাই না, কিন্তু আল-আমিন, আল-আমিনের মায়ের কাকুতি মিনতিতে সে রাজি হয়, কারণ আল-আমিনের দুই দিনেই বেশ সুস্থ হয়ে ওঠে। হাঁটতে খেতে শুরু করে। তৃতীয় দিন সেই বাড়ি বন্ধ, উঠানে গোল সার্কেল, মাঝখানে আলামিন, বাবা আর তান্ত্রিক তিনজন। তান্ত্রিক বলে দেয়, আজ যাই ঘটে যাক না কেন, ঢোল আর গুনগুন যেন বন্ধ না হয়। তান্ত্রিক মন্ত্র পাঠ করা শুরু করলে সেই তীব্র বাতাস শুরু হয়, বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে পুরো বাড়ি। তান্ত্রিক তিনজন আর আলামিনের বাবা যা দেখে বাড়ির বারান্দায় থাকা লোকেরা দেখতে পায়নি। তারা দেখে পুরো বাঁশঝাড় দুভাগে ভাগ হয়ে মাটিতে লেগে গেল, কেউ যেন প্রচণ্ড শক্তিতে দুদিকের বাঁশঝাড়কে মাটিতে লাগিয়ে ফেলল। দেখে ভয়ে স্তব্ধ হয়ে গেল ঢোল গুনগুন বাজানো হাত। ওঝা জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলো, কিছুতেই কিছু হলো না। সবাই দেখলো কোনো এক অদৃশ্য শক্তি আল আমিনকে মাটি থেকে তুলে নিল শূন্যতে, তারপর তাকে ভাঁজ করে আছাড় মারে মেরে ফেললো মাটিতে। চারিদিক চুপচাপ, পড়ে রইল আল আমিনের নিথর দেহ, না প্রাণহীন নয়, বেঁচে রইল আল আমিন আর 27টি বছর। আমিও দেখেছি তাকে, ছোট্ট একটা দেহ আর বড় একটা মাথা, কথা বলেনি আর আল আমিন, হাঁটেনি আর কোনোদিন, ঢাকায় বড় বড় ডাক্তাররা দিতে পারেননি কোনো উত্তর, কোনো হুজুর দিতে পারেননি কোনো সমাধান। এই 27টি বছর কিভাবে বেঁচে ছিল আল আমিন? প্রতি রাতে তাদের উঠোনে দেখা যেত লম্বা এক কালো মূর্তি, কখনো উঠোনে, কখনো বারান্দায় অন্ধকার কোণে, কখনো ঘরের ভেতরে। আস্তে আস্তে তাদের ঘরে লোকদের যাওয়া আসা বন্ধ হয়ে যায়, ভয়ে রাতে কেউ বাইরে বের হতো না। কে যাবে তাদের ঘরে? গেলেই রাতে খারাপ স্বপ্ন, অকারণে জ্বর বা পেট খারাপ, যেন অভিশপ্ত হয়ে গেছে সেই ঘরটি। আল আমিন মারা যায় 2004-এর দিকে, এরপর ওই কালো অবয়ব আর দেখা যায়নি। এখন ওদের ঘরে সবসময় সবকিছু স্বাভাবিক, কিন্তু ওই সব বিভীষিকাময় দিন আজও তাড়া করে তাদের। আল আমিনের ঘটনা এখানেই শেষ। আর একটি ছোট ঘটনা বলবো, যা আমার মামার ঘটনা, সেটিও আল আমিনের সাথেই যুক্ত। একবার আল আমিনের বাবা খবর পেলেন কমলগঞ্জ নামক এক জায়গায় এক বুড়ো হুজুর আছে, যিনি জীবনে অনেক অতি প্রাকৃত ঘটনার সমাধান করেছেন। তখনকার দিনে ওই রাস্তা অনেক খারাপ ছিল, আমার আপন মামা আর আল আমিনের বাবা বাইকে করে রওনা হন। গিয়ে দেখেন লোকটি বিছানায় শুয়ে, বসার সামর্থ্য তার নেই। তিনি সব শুনে বললেন, আমি তো যেতে পারবো না। তিনি একটা তাবিজ দিলেন, বললেন এটি ভিজিয়ে পানি খাওয়াতে আর গোসল করাতে হবে 7 দিন, তারপর তাবিজটি নদীতে ফেলে দিতে হবে। আর বললেন বাঁশঝাড়টি কেটে ফেলতে হবে, আর বললেন সাবধানে বাড়িতে ফিরতে। আমার মামা বাইক চালাবে শুনে তিনি একটা তাবিজ দিয়ে বললেন, এটা জিহ্বার নিচে নিয়ে বাড়ি যেতে। আল আমিনকে তাবিজ ভিজিয়ে পানি খাইয়ে সেই তাবিজ মুখ থেকে ফেলতে হবে। তারা বাড়ির খুব কাছাকাছি এসে অ্যাক্সিডেন্ট করেন। মামা পরে বলেছেন যে হঠাৎই বাইকে ঝাঁকুনি লাগে, যেন কোনো এক স্পিড ব্রেকারের ওপরে উঠে গেছেন তিনি। ঝাঁকিতে মুখ থেকে তাবিজ পড়ে যায়, পরে হুজুরের দেয়া তাবিজটি খুঁজে পাওয়া যায়নি। মামা আজও উত্তর খুঁজে পাননি, তার প্রতিদিন যাওয়া আসার রাস্তায় স্পিড ব্রেকার কোথা থেকে আসবে, আসলে ওটা আসলে ওটা ছিলই বাকি। এই ছিল ঘটনা, পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি যদি সিলেক্ট হয় অবশ্যই জানাবেন। সালমান তাকিব লিখেছেন সাভার থেকে। তো এই ছিল ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা।
আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আমার কাছে এসছে অনেকগুলো ঘটনার মধ্যে, আমি এই ঘটনাটা আমি সবার আগে বলতে যাচ্ছি আপনাকে, যেটা একটু আগে শোনালাম।
হ্যাঁ হ্যাঁ প্লিজ।
তো এই ঘটনাটা ঘটে হচ্ছে, আমি তার নামটা ছদ্মনাম হিসেবে ইউজ করছি কারণ সে কোথায় আছে আমি এগুলো বলার পারমিশন পাইনি। তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির। তো এটা আর্লি 90s এর ঘটনা, 90-এর শুরুর দিকে আর কি। নীলফামারি জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে, সেইখানে জলঢাকা থানা বালাগ্রাম টাইপের একটা গ্রাম, সেইখানে ঘটনা আর কি। এটা জুলাই মাসের ঘটনা এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি। যে লোকটা ঘটনা বলেছেন তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহূর্তে আপনার একটা মাদ্রাসায় ভর্তি হন। তার বাবা মা অসচ্ছল ছিলেন, বাবা মা দূর বাসার থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে 12 জন ছাত্র এবং 1 জন শিক্ষক। তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটিসুটি হয়ে থাকতো। এবং শিক্ষক একজন, উনিও পড়াতেন, সবকিছু উনিই করতেন, নামাজ কালাম হতো ওই জায়গায়, কিন্তু রান্না টান্না কিছু হতো না মাদ্রাসার মধ্যে। তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল, ঘর ভিত্তিক সবগুলো মানুষ মানে সবাই এরকম এরকম করে ভাগ করা ছিল, কোন দিন কে কোন দিন খাওয়াবে এদেরকে। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব স্টুডেন্ট মানে ছাত্রগুলো ওখানে ছিল তাদের বাসা দাদার কাছাকাছি, ওরা ওদের নিজেদের বাসায় চলে যায়, আর থাকে শুধুমাত্র এই খোকন সাহেব এবং তার ফ্রেন্ড জাকির। ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মানে মাদ্রাসায় থেকে যায়, এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার ওই দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায়, এবং যাওয়ার আগে বলে দেয় যে যেহেতু আমি চলে যাচ্ছি, তোমার যদি কেউ নক টক করে তোমার দরজা দরজা খুলো না, আর পরিচয় না নিয়ে দরজা খুলবা না, কারণ অনেকেই দেখা যায় যে এশার নামাজের পরে এসে রাত্রেবেলা ওই এখানে থাকতে চায়, ঘুমাতে চায়, অনেকেই আছে তাদের থাকার জায়গা নেই, এরকম অনেকেই আকুতি গুতি করে আর কি। তো ওনারা বলেছে ঠিক আছে। তো ওই দিন আবার যেই বাসায় খাওয়ার কথা ছিল ওনারা দুজন ওই বাসায় খেয়ে দিয়ে মাদ্রাসে এসে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে, এবং সেদিনের রাতটা ছিল এতটা ডিফারেন্ট একটা রাত যে মেঘ আকাশে মেঘ চমকাচ্ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে, মানে ক্লিয়ারলি সবকিছু ভিজিবল। ওনারা বাড়িটা মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসা আসার পথে দেখা যে অলমোস্ট দেখাই যাচ্ছে, মানে টর্চ লাগছে না কি, গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, তো ওরা মাদ্রাসায় আসার পরে মোমবাতি টোমবাতি পায় নাই, এবং টর্চ লাইট ছিল কতক্ষণ জ্বালিয়ে রাখবে, চার্জেরও একটা বিষয় আছে, কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে, কতক্ষণ পরে আবার কখন ব্যাটারি কিনতে হবে। যাই হোক, ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সব কিছু বন্ধ টন্ধ করে শুয়ে পড়ে গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তন্দ্রা মতো লেগে আসে হঠাৎ, ওই সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না যে এটা কয়টার দিকে হতে পারে, কিন্তু হঠাৎ করে দরজায় ঠক ঠক করে শব্দ আসে, শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাইরে থেকে চিৎকার করছে, এই খোকন গেট খোল। উনি খুব মানে অবাক হয়ে যায়, এত রাতের বেলা তো ভয়েস শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ, ওনাদের যে ওস্তাদ যে যে হুজুর ওনাদেরকে পড়া এখানে থাকে ওনার মাদ্রাসা এটা। তো উনি ওনারা ওরা কী করলো মানে ওই উঠে গেল, জাকির যে ছেলেটা ওর ফ্রেন্ড ও ঘুমাচ্ছে, এবং ওর একটা সমস্যা যদি ঘুমা যায় ওকে উঠানো যায় না। তো দরজা খুললো এবং লোহার দরজায়, দরজা খোলার পরে দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে, এবং ওই চমকানির মানে আলোতে বুঝে গেল না এটা হুজুর এসছে, এবং বুড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে। তো বলছে যে চল একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের খাবো একটা। এক জাকির কোথায় হলে ও তো ঘুমাচ্ছে, ওরা ডাকবে ওকে উঠা। তো ওকে উনি কী করলো মানে হুজুরের ধমকের শব্দে এক শব্দে যে তাতে রেডি হয়ে গেল, এবং জাকির কোঠালো যাই তো ওঠ ওঠ একটা বিয়ে খাবো, হুজুর আসছে। তো হুজুর আবার জোরে জোরে বলছে হ্যাঁ বিয়ে খাবো তুই ওঠ, তো সাথে সাথে রেডি হয়ে গেল। ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি, এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না, ও ঘুমন্ত অবস্থায় ভয় দাঁড়িয়ে গেছে আর কি, হুজুরকে তো ভয় পায় সবাই। তো ওরা কি করলো হুজুরের সাথে হাঁটা ধরলো, লক তালা টালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে, এমন সময় হুজুর বললো ওই যে সামনে ভ্যানটা আছে, ভ্যানটা থেকে ওঠ। তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে। তো এই যে জাকির ছেলেটা যে বন্ধুটা সাথে ছিল, ও না ঘুমাচ্ছিল দাঁড়ায় দাঁড়ায়, উঠছিল না। তো ওই মুহূর্তে ভাইটা মানে বললো যে এই মানে হেসে দিছে আর কি, তো ওই সময় মানে হাসি পেয়ে গেছে যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে, তো আমার হুজুর বিশাল ধরে একটা ছাড়ি দিছে, এই কি দুষ্টমি করতেছিস কেন। ওই মুহূর্তে উনি বললো যে আলিফ ভাই আমি যেটা পেলাম আর কি, সেটা হচ্ছে ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বললো আরো বিকট, আরো কটকটে পচা গন্ধ আসলো এবং বমি হওয়ার মতো অবস্থা। আমি কি করলাম, জাকির উঠতে গেল, তখন উনি বললো এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয়, ওর যাওয়া দরকার নেই, তুই আমার সাথে চল। তো উনি কি করলো জাকিরকে রেখে আসলো, বলছে যে এটা তো নট, এটা আসলে স্বপ্ন না, আমি হাঁটছি, আমি ধরছি, হুজুরের ঝাড়ি খাচ্ছি, জাকিরকে ঘরে তালা মেরে আসছি, এটা স্বপ্ন না, স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি, মানে উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি। তো যাই হোক, উনি হুজুরের সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরেই হুজুরের গ্যাস থেকে এরকম বাজে গন্ধ আসছিল। তো হুজুর তো সবসময় আতর মারে, আতর মেখে চলার মতো লোক, ওনার গ্যাস থেকে এত বাজে গন্ধ কেন আসবে, আর বিয়ের সাথে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্নই আসে না, কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই, কারণ হুজুর ওনাদেরকে প্রচণ্ড মানে হুজুরকে ওরা প্রচণ্ড ভয় পায়, উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কে কোথার থেকে কী ধরে বসে, ও তো পেটানি দেয় নাকি। চুপচাপ ছিল। একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন। রাত কয়টা বাজে এইটার কোনো আইডিয়াই উনি নাই, ওনার নাই। ওই মুহূর্তে সাথে টর্চ লাইট ছিল। তো একটা পর্যায়ে ওনাদের ওই খেলার ওই এলাকায় একটা নাম করা শ্মশান ঘাট ছিল, ওই শ্মশানের পাশে তারা আসে ভ্যানটা থামায়। ভ্যানটা থামানোর পরে হুজুর বলে, এবং উনি শ্মশানের কথা বলে, যে শ্মশানটা এত পুরানো যেন লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, এত পুরাতন কবর, মানে এত পুরাতন শ্মশান ঘাট আর কি। তো হুজুরও হঠাৎ করে বললো যে তুই এখানে দাঁড়া, একটা লাশ নিয়ে আসবো, ওই লাশটা নিয়ে আসার পর দুয়া কালাম পড়তে হবে, 500 টাকা পাবে। তো তখন 500 টাকা 50 লাখ টাকার সমান ওর কাছে। অসচ্ছল ফ্যামিলি, 500 টাকা পাওয়া মানে 2 মাস চলা, যত কিছুই হোক 500 টাকা লাগবে, যেভাবেই হোক হুজুর যেটা বলে সেটাই, দাঁড়ায় থাকবো ওই জায়গায়, এরকম ডাক। মানে বাচ্চা কাচ্চা তখন 13-14 বছরের একটা ছেলে। হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। একপাশে শ্মশান আর একপাশে ঘন জঙ্গল, আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান ক্ষেত এবং আকাশ তো পুরো লাল হয়ে আছে, মেঘ আর কি, আকাশে অনেক মেঘ। এমন সময় হুজুর আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না। হুজুর আসে একটা ব্লাস্ট নিয়ে আসে ভ্যানে করে, ভ্যান চালকটা ওই মুহূর্তে ওই জায়গা থেকে হেঁটে চলে যায়, এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা, এবং বস্তা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তে, সেটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখাই যাচ্ছে। লাশটা যখন এসে মানে নামিয়ে রাখলো, আর হুজুর হুজুরের অবস্থা খুব খারাপ, ঘেমে একবারে গোসল হয়ে এসছে এরকম অবস্থা। তো হুজুর বলল যে তুই সূরা ইয়াসিন পড়া শুরু কর। তো উনি বলছেন যে আমি সূরা ইয়াসিন পড়বো, আমি তো কায়দাই পড়তে পারি না, সূরা ইয়াসিন কিভাবে পড়বো, ওখানে তখন মাদ্রাসা মাত্র 2-3 মাস হয়, কায়দায় ঠিক মতো পড়তে পারি না, সূরা ইয়াসিন তো আমি আমি জানি না, পড়তে পারি না। হুজুরকে এই কথা বলার আগে ইনি চিন্তা করলো যে ওই দিন আবার সকালবেলা যেদিন ঘটনা সেদিন সকালবেলা আবার ও কায়দায় একটা ভুল করেছে, তো হুজুর ওই দিন ওদেরকে খুব বেদ দিয়ে পিটিয়েছিল। হুজুর তো জানে আমি কায়দা পড়তে পারি না, তাহলে আমি কোথার থেকে কি পড়বো। আর এটা তো বলেছে হুজুর যে এটার সব কাজ দাফন গাফন করতে হবে। হুজুর দেখি লাশ খুলে আমাকে, লাশটার হচ্ছে এরকম অবস্থা যে মাথা আছে সব কিছুই, কিন্তু চোখটা হচ্ছে বুকের মধ্যে, লাশটা খোলার পরে দাড়ি টাড়ি আছে, লাশটা অনেক লম্বা। হঠাৎ করে উনি বললো যে এখন যেটা হচ্ছে এটা, আর ওই হুজুর তো ওই সময় বলছে যে সূরা ইয়াসিন পর যে তোর খবর আছে। এমন সময় হুজুরের কাছ থেকে অনেক মানে বাজেভাবে হাসার শব্দ আসতে থাকলো। উনি কি করলো, ওই হুজুরের সামনেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো। এটার সাথে সাথেই ওই লাশের আকৃতিটা চেঞ্জ হয়ে গেল, এবং উনি বুঝতে পারলো যে এত ছোট হয়ে যাওয়ার কারণ কি, দেখলো যে এটা ওনার ফ্রেন্ডের লাশ, এটা যেই ফ্রেন্ডকে মাদ্রাসায় রেখে আসলো সেই ফ্রেন্ডের লাশ, জাকিরের লাশ। হুজুর বলছে যে এটাই আজকে বিয়ের খাওয়া, এটাই খাবো, তুই সূরা ইয়াসিন পর, এটা পড়লে আরো সুবিধা আমার খেতে। হঠাৎ করে হুজুরের শেপ চেঞ্জ হয়ে গেল, শেপ চেঞ্জ হয়ে যাওয়ার পর হুজুর হয়ে গেল, হুজুর মানে হুজুরটার আসলে বেশ ধারণ করেছিল, কুকুর হয়ে গেল এবং অনেক বড় কুকুর হয়ে গেল। উনি ওই লাশটা চাটা শুরু করলো, এমন সময় ঘেউ ঘেউ করতে করতে পেছন থেকে আরো কতগুলা কুকুর আসলো, এবং উনি ছিটকে চলে গেল 100 ফিট দূরে, এবং উনি বিসমিল্লাহির রহমানির রহিমই পড়ছে, আর কিছু পড়ছে না। তো হঠাৎ করে একটা কুকুর এসে ওই অনেকগুলো ওই যে কয়টা কুকুর আসলো ওরা কি করলো, ওই লাশটার চারিপাশে থাকলো, মানে ওই লাশটাকে শুকছে বা চাচ্ছে এরকম কিছু একটা, দূর থেকে প্রপারলি দেখা যাচ্ছে না। হঠাৎ করে দৌড়ে একটা কুকুর এসে ওনার পায়ে কামড় দিল, পায়ে কামড় দেওয়ার পর উনি ওই বিসমিল্লাহির রহমানির পড়তে 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 একটু সামনে দৌড়াতে দৌড়াতে একটা মন্দির পেল, মন্দির ভিতরে ঢুকে গেল, কিন্তু তখন ওই কুকুরা তার পেছা ছাড়ে না, তাকে তাড়া করতে করতে মন্দির ভেতরে কুকুর সহ ঢুকে যায়। উনি বাঁচার জন্য এত গাছপালা কিছুতেই না উঠে মন্দিরের ভিতরে ঢুকে, এবং উনি তো মুসলমান, উনি তো হাতে মানে পরে সিনি হাতে ধন আর কি অন্য মাদ্রাসা থেকে। তো আমি ওনার ঘটনা বললি বলতে যে আমি খুব থ হয়ে গেলাম, যে মন্দিরের ভিতরে ঢুকে উনি পুরো মন্দিরের মূর্তির উপর উঠে যায়, এবং নিচে কুকুরগুলা সব ওনাকে ধাওয়া করতে করতে নিচে মানে মানে কুকুর চিৎকার করছে আর কি নিচে ওনাকে দেখে। উনি হঠাৎ করে এই মূর্তির মাথা ভেঙে পড়ে যায় নিচে। আসল ভাই উনি আরো ওনার জ্ঞান নাই, উনি আর জ্ঞান ফিরাতে পারেন নাই, এবং বলেছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই, আমার আর কিছু মনে নাই। ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে দেখি যে আমি আমার হাত পা ঠিক মতো নাড়াতে পারছি না, আমার চারিপাশে আমার সারা শরীরে ক্ষত বিক্ষত, আমার মা আমাকে কান্না করছে। মাকে জিজ্ঞেস করলাম তোমরা আমাকে কিভাবে পেলে, তোমরা কোথা থেকে আসলা, কালকে রাতে আমি যা ফেস করছি তো আমি তোমাকে বলতে পারবো না, জাকিরের কি অবস্থা। তোর মা কান্না করতে করতে বলে যে জাকির তো মারা গেছে বাবা, বলে তোমাদের তোমরা কিভাবে খবর পেলা? বলে যে আমাকে তো খবর দিয়ে নিয়ে আসছে, আসলে গতকালকে তোমাদেরকে আমি তাহলে কাহিনি কি? বলে যে জাকিরকে মৃত অবস্থায় মাদ্রাসার পাশে পাওয়া গেছে এবং তোমাকে পাওয়া গেছে একটা শ্মশানঘাটের কাছে। বলে কিভাবে? বলে যে ওখানে রাতের বেলা একজন মানে কয়েকটা একদল লোক এসে মানে একটা ডেড বডি পোড়াতে এসেছিল, তখন দেখে তুমি পড়ে আছো ওই জায়গায়, তোমাকে ওখান থেকে তোমাকে নিয়ে এসে এবং মাইকিং করে অ্যানাউন্স করে হুজুর যখন খুঁজতে আসে তোমাদেরকে তখন তাকে পাওয়া যায়। তো প্রথমে ভাবা হচ্ছিল যে হুজুর হয়তো বা ওদের ওকে জাকিরকে মেরে ওই জায়গায় রেখে ওকে মানে ওকে মারধর করে শ্মশানের কাছে ফেলে রাখে। পরবর্তী সময় জিনিসটা ভুল ভাঙে যে না, আসলে হুজুর এরকম কিছুই করে নেই, এটা সামহাও কোনো জিন দ্বারা ঘটিত ঘটনা। এবং আপনারা জানেন যে জিন তো শেপ শিফট করতে পারে, তো এই জিনই এটা করেছে এবং ওইখানে আশেপাশে মোটামুটি সবাইকে টার্গেট করেছে, সব স্টুডেন্টদেরকে। পরবর্তী সময় কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু লাস্ট মোমেন্টের রাস্তা ভাই যে হুজুরটা ছিল ওই মাদ্রাসা চালাতো, আসলে টার্গেটটা উনি ছিলেন, ওই হুজুরটা মারা যান একটা রোড অ্যাক্সিডেন্টে। এটা ছিল প্রথম ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ, প্রথম ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা তারপরের ঘটনা যাবো এবং পরের যে আরও দুটো ঘটনা আছে তার মধ্যে একটা শুনেছি আমি, আরেকটা শুনিনি, দেখা যাক সেই দুটো ঘটনা কেমন হয়। তবে তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আজকে আপনারা যারা লিখছেন আমাদেরকে তাদের কিছু কমেন্ট আমি পড়ে শোনাতে চাই। এবং আমাদের এখানে অনেকেই লিখছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে আছেন ফাহিম এম এফ এম জেড, তিনি লিখছেন লাইট নিভিয়ে তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আর অনেকে এরকম লাইট নিভিয়ে শুনছেন, সামিমুর ইসলাম শাকিল আমাদের লিখছেন দারুণ ভয়ের, জিসান আহমেদ আমাদের সাথে আছেন, সাদিয়া আখতার তুলি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরিয়ান শ্রীপাত, এছাড়াও কাজী সাব্বির আমাদের সাথে আছেন, আমাদের সাথে কাজী সাব্বির ছাড়াও আছেন এ আই দীপ মাহমুদ, আজহীব আমাদের সাথে আছেন, সাবির হাবিব অনন্য আমাদের সাথে আছেন, সিফাত ইসলাম আছেন, এম ডি সালে আমাদের সাথে আছেন, নাহিদ আহমেদ আমাদের সাথে আছেন, শামিমুল ইসলাম শাকিল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন জামিউল ইসলাম জীবন, এম ডি আতিকুর রহমান আতিক আমাদের সাথে আছেন, পারভেজ হুসাইন আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হৃদয় হরণ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে এইচ আই রকি মোহাম্মদ রুবেল ইসলাম আমাদের সাথে আছেন, প্রিন্স যুবরাজ আছেন, আছেন জামিউল ইসলাম জীবন, আছেন শামিউল ইসলাম শাকিল, নাহিদ আহমেদ, সুদীপ ঘোষ খুলনা থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সৈকত মিষ্টি আমাদের সাথে আছেন, ইমন খান হৃদয়, এছাড়াও এম ডি নাদির উদ্দিন সামিদুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রুমন হাওলাদার আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি এস কে রকিব সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আরও দারুণ দারুণ সব ঘটনা রয়েছে, আমাদের অতিথিরা আজকে এখানে উপস্থিত আছেন, দে আর ভেরি স্পেশাল। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন যিনি হচ্ছে আমাদের বাবুল ভাই, যিনি অনেক আগে ভূতফেমে আসতেন, মাঝখানে অনেক বছর তিনি হ্যাঁ হ্যাঁ যিনি আর অনেক অনেক দিন পর্যন্ত আসেননি এবং তারপরে আজকে আবারও এসেছেন, তার কাছেও আমরা যাব এবং তার ঘটনা আমরা শুনে আসব। তবে তার আগে যেটা করব, ছোট্ট একটা বিরতিতে আমাদের যেতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুড ক্রিয়েট এ ফ্যাম অ্যান্ড ডু ফুড থিং।
বাজারে না গিয়ে বাবা ঘাটে চলে এসেছি, অল্প খরচে পদ্মার ইলিশ কিনেছি,
অল্প ভাবো আসলে কি তত, আসা যাওয়ার খরচ সহ হিসেব করে দেখো, হে হিসেব করে দেখো,
আসলে তো সব মিলিয়ে অনেক, অন্য কোথাও বেশি পড়লেও বাংলালিংকে 59 টাকা রিচার্জে ট্যাক্স সহ সব মিলিয়ে সেকেন্ডে 1 পয়সা। বাংলালিংক
রেডিও মানে ফুর্তি, রেডিও ফুর্তি।
The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপারই বলে থিংক রেডিও ফুড থ্রেট অফ ফ্যাম। আমি চলে যাবো এখন আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার কাছ থেকে ঘটনা শুনে আসবো আমরা, এবং চমৎকার ঘটনা আপনারা শুনে অনেক মজা পাবেন। চলুন শুনে আসি আপনার আমাদের তৃতীয় ঘটনা দ্বিতীয় অতিথির কাছ থেকে। ওকে,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আসসালামু আলাইকুম লিসেনার, আমি তাকওয়াত বাবুন পুরন ঢাকা থেকে।
জি,
অনেকদিন পরে রাসেল ভাইয়ের আমন্ত্রণে এসেছি।
হ্যাঁ বাবুন ভাই, আপনি অনেকদিন পরে এসেছেন এবং অনেক বছর হবে বোধহয় আসলে।
আমি আসলে ভূত এফএম শুনে শুনে ঘুমাই, সত্যি কথা। আমার মোবাইল চেক করলে আপনি দেখবেন সবসময়। তো আমি আমার ঘটনা শুরু করি। তো আসলে মানুষের জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় যেগুলো আসলে বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। তো আমি যে ঘটনাটা প্রথম বলবো সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছুদিন আগে, মানে গত এক দেড় মাস আগের একটা ঘটনা। তো সেদিন ছিল শুক্রবার, আমি সন্ধ্যার আজান পড়ে গেছে, আমি অজু করে আমার বেডরুম থেকে জায়নামাজটা হাতে নিয়ে চিন্তা করছি ড্রয়িং রুমে যেয়ে আমার নামাজটা আমি কাজটা করি, নামাজটা পড়বো আর কি। তো ঠিক, আমি ড্রয়িং রুম থেকে আমার বেডরুম থেকে হেঁটে যখন আমি ড্রয়িং রুমের মাঝখানে এসেছি, ডাইনিং স্পেসে এসেছি, তখন ডাইনিং স্পেসে আমি এরকম সময় দরজায় নক হয়েছে আমার। তো দরজায় নক হলো, একবার দুইবার টক 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 করে নক হলো। তো আমি বললাম যে কে, আমি ডাইনিং থেকেই বললাম যে কে, কোনো শব্দ হলো না। তো আমার এক হাতে যায় নামাজ, আমি দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসের মাঝখানে চেয়ারটা ধরে কাছাকাছি। তো আমি হেঁটেই ওইখান দিয়ে চলে যাবো ইয়াতে আপনার মেন ডোরটার কাছে আমার। তো আবার আমি যে আবার বললাম কে, কোনো শব্দ নেই। তারপর আরেকটু কাছে যেয়ে যখন জিজ্ঞেস করলাম কে, তখন বাইরে থেকে শব্দ আসলে, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা আমি ঠিক বুঝতে পারছি, চিনতে পারলাম না যে কে ডাকলো, কিন্তু স্পষ্টভাবে ডাকলো, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখলাম আমি আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তো শ্বশুর দাঁড়িয়ে আছেন, তার পিছনে দুটা ব্যাগ নিয়ে তার ড্রাইভার, তার ঠিক ডান বাম পাশে তার ছোট মেয়ের যে একটা ছেলে আছে সে, আর তার পাশে আরেকটা মেয়ে দাঁড়ায় আছে একই বয়সে, তো 8-10 বছর হবে, দুজনে কি খুব হেলদি একটি স্বাস্থ্য। তো দাঁড়ায় আছে, আমি সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম। তো উনি বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম জি ভালো আছি, বাবা আপনি কেমন আছেন? তো আমাদের কুশল বিনিময়ের পরে বললাম যে বাবা আসেন, আমি আমাদের আবার গেটটার মাঝখানে আবার একটা গ্রিলের মতো আছে যেটাতে আমরা সিকিউরিটির জন্য, ওইটা খুলে দেওয়ার পরে গেটটা ওপেন হয়ে যায়। তো আমি ওইটা খুলে দিলাম, বাবা ভিতরে আসলেন। তো আমি ড্রয়িং রুমে ঢুকে গেলাম যেহেতু আমি ড্রয়িং রুমে নামাজ পড়বো। তো আমি দেখলাম যে বাবার পাশে যে ছেলেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমার ছোট শালিকার আর কি ছেলে নাবের, একটু হেলদি ছেলেটা দেখতে, একটু কালো। তো তার পাশে যেই মেয়েটা দাঁড়ায় আছে একই বয়সের, এবং সে একটা শর্ট স্লিপ জামা পরে আছে, চুলগুলো ঘর পর্যন্ত কাটা, আমার দিকে তাকায় হাসতেছিল, আর নাবেদ যে নাবেদও আমার দিকে তাকায় আছে। তো আর পিছন থেকে ড্রাইভার আমাকে বললো দরজা দুলা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বললাম হ্যাঁ তুমি কেমন আছো রফিক, আসো ভিতরে আসো। তো আমি ভিতরে বাবা আসেন বলে গেটটা খুলে দিয়ে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। কিন্তু আমি নামাজে যেতে যেতে চিন্তা করছিলাম যে এই মেয়েটাকে, কারণ ওকে আমি কখনো দেখি না, এরা আমাদের ফ্যামিলির মানুষ সবাইকে আমি চিনি মোটামুটি। তো নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে তখন আবার চিন্তা করলাম হয়তো আমার এই শালির হাজবেন্ডের ফ্যামিলির কেউ হবে, তার ভাই অথবা তার কোনো রিলেটিভ, তাদের হয়তো নাবেদের সাথে, নাবেদ যেহেতু আসছে তো তার সাথে আসছে। তো আমার বাবা আমার শ্বশুর আমার বাড়িতে বাসায় আসলে কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকেন না, 2-3 ঘন্টা থাকেন, মেয়ের সাথে গল্প টল্প করেন, মেয়ের সাথে কিছু কাজ টাজ আছে বাড়ির সংক্রান্ত, তো সেগুলো নিয়ে তারা আলোচনা চিন্তা করে তারপরে চলে যান। তো আমি নামাজের মধ্যে ওই মেয়েটার কথা, বাচ্চা মেয়েটার কথা ভুলতেই পারতেছিলাম না, আমার বারবার আমার আমি সুরা পড়তেছিলাম, আমার বারবার চিন্তার মধ্যে আসতেছিল যে মেয়েটা কে, আমি তো চিনতে পারলাম না। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যখন আমি ফরজ নামাজ শেষ করে আপনার সালাম ফিরিয়েছি, সালাম ফিরিয়ে দেখি আমার ওয়াইফ আমার পিছনে এসে দাঁড়ায় আছে। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এই মেয়েটাকে, তো আমি তখনও সুন্নত নামাজ আমার বাকি আছে। তো আমার ওয়াইফ বললো যে কোন মেয়ে? আমি বললাম এই যে নাবেদের পাশে দাঁড়ায় ছিল যে মেয়েটা আসছে, এই মেয়েটাকে বলে, নাবেদের সাথে তো কোনো মেয়ে আসে নাই, তুমি কী দেখলা? আমি বললাম কী বলো তুমি, আমি তো বসার থেকে দাঁড়ায় গেছি, দাঁড়ায় বললাম যে এই কী বলছো তুমি, আমার সাথে ফান করতেছো, আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, তুমি এটা কী বলতেছো? একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় ছিল নাবেদের সাথে, আমার দিকে তাকায় তাকায় হাসতেছিল, এবং তার এবং রাসেল ভাই বিশ্বাস করেন এই যে এখন যে আমি তাকে বলতেছি আপনাকে এই ঘটনাটা, আমি মেয়েটাকে দেখতেছি, মানে এত জীবন্ত। পরিষ্কার হাসতেছে আর নাবের জীবন আমাকে দেখলে একটু সবসময় একটু কিরকম জড়ো থাকে ওরকম একটু হয়ে গেছে, তো মেয়েটা আমার চেহারা দিকে তাকায় হাসতেছে। আমি বললাম যে কি বলতেছো তুমি? আমি দেখলাম যে মেয়েটা নাবেদের সাথে দাঁড়ায় ছিল, এবং মেয়েটাকে আমি তো আগে কখনো দেখি নাই, কার কার যে মেয়ে। তো আমার ওয়াইফ বলে যে এই তুমি নামাজ শেষ করো তো, আমার নাবেদের সাথে কেউ আসেনি। তো আমি তাড়াতাড়ি সুমত নামাজটা শেষ করলাম, কিন্তু আমি মেয়েটার কথা ভুলতেই পারলাম না। এবং আমি একটু অনুভব করলাম যেন যখন আমি নামাজে দাঁড়াইছিলাম ওরা যেন হেঁটে গেল, ওই মেয়েটাকেও দেখলাম যে আমি আমার ভিতরে ঢুকলো, আমার বাসার ভিতরে ঢুকলো। তো আমি নামাজটা শেষ করে আমি গেলাম হলো আমার ইয়াতে, আমি আমার বেডরুমে দেখলাম যে বাবা ওইখানে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আমার ওয়াইফ আমার কিচেনের মধ্যে। আমি ওকে যা যা বললাম, এই তুমি কি সত্যি আমার সাথে ফান করতেছো না মেয়েটা কে বলো, তুমি কি বলতেছো, কি না কি দেখছো, আসলে এরকম কোনো মেয়েই তো আসে নাই। বাবা আসছে, রফিক দুইটা ব্যাগ দিয়ে গেল, এই যে ডাইনিং টেবিলের উপরে রাখা আছে ব্যাগ দুইটা, আমার শাশুড়ি আর কি এইটা ওইটা রান্না করে পাঠায় সবসময়, তো এই যে টেবিলের উপরে রাখছে। আর হলো বাবা তো নামাজ পড়তে, আর নাবেদ তো এই যে এই ঘরে তো তোমার ছেলের ঘরে ইয়া পড়তেছে টিভি দেখতেছে। তো আমি বললাম যে না আমার তো মিলাইতে পারতেছি না, আমি করি না আমি স্পষ্ট দেখছি, আমি এরকম ভুল দেখতেই পারি না, কারণ এটা ভুল দেখার মতো একটা সময় না, মানুষ তো অন্ধকারে বা অন্যরকম কিছু একটা মুভমেন্টে দেখে ঘুম থাকে। আমি এখন পুরো সেন্সের মধ্যে আছি, আমি পুরো সজ্ঞানে আছি, এখন তো অজ্ঞান না বা আমি একটা কিছু দেখবো যে হ্যালুসিনেশন হবে আমার। তো আমি বললাম যে না মিতা এটা ঠিক না, আমি দেখছি কাউকে, কয় তুমি একটু চেক করে দেখো। তো আমি নাবেদের কাছে গেলাম, নাবেদের কাছে জিজ্ঞেস করলাম, এই নাবেদ তোমার সাথে মেয়েটা কে আসছে? নাবেদ আমার দিকে বলে, খালু আমার সাথে তো কেউ আসে নাই, হ্যাঁ আমি নানা ভাইয়ের সাথে আসছি। তো আমি এই ঘর ওই ঘর আমি মনে করলাম যে আসলে কি আমার সাথে মিতা একটু দুষ্টামি করতেছে, নাবেদকে হয়তো শিখায় রাখছে। তো আমি এই ঘর ওই ঘর আমার তিন চারটা ঘর আমি পুরো ঘর খুঁজে খুঁজে দেখলাম যে না আসলে কেউ নেই, মানে ওই রকম কেউই আসে নাই। তাহলে আমি কাকে দেখলাম আসলে? তো আমার মনের ভিতরে আসলে যেই জিনিসটা জাগলো যে আমি এরকম জলজ্যান্ত একটা মেয়েকে দেখলাম, আমার চোখের সামনে দরজা খুলে আমার দিকে তাকা হাসতেছে। আমি তার সাথে সাথে আমার আবার ইয়াতে চলে গেছি, দরজাতে চলে গেলাম। তো দরজাতে খুলে গিয়ে আমি গেটটা খুললাম, গেটটা খুলে দেখলাম যে সিঁড়ি দেখা যাচ্ছে, বাইরের বারান্দার লাইট জ্বলতে সিঁড়ি এসতেছে, যে লাইট জ্বলতেছে, উপরে যাওয়ার নিচে যাওয়ার সিঁড়িগুলো দেখা যাচ্ছে। তো আমি আসলে কোনো ব্যাপারে পুরো ব্যাপারটাই যেন একটা ওই যে যতক্ষণ আমার শ্বশুর ছিলেন ওনাকেই শুধু আমি জিজ্ঞেস করি নাই বাবা আপনার সাথে কে ছিলেন, কারণ হয়তো উনি আবার অন্য কিছু ভাববেন। তো আমি আমার ওয়াইফ চলে ওই তারা চলে যাওয়ার পরে আমি তাকে বললাম যে মিতা না এটা আসলে আমি কাউকে দেখছি আমি আমি কিন্তু এরপরে আসলে এই ঘটনাটা আপনাকে আর কি আমি যে এত জীবন্ত ছিল যে আমি কিন্তু রেকর্ড করে আপনাকে পাঠিয়েছিলাম, যার জন্য আপনি আবার ফোন করলেন যে স্বাগত ভাই আসেন এখানে ঘটনাটা বলেন। তো এখানে আসলে কি, তো আমাদের যে বাড়িটা আছে আমি যে বাড়িটার মধ্যে থাকি বাড়িটা হলো সাততলা বাড়ি, তো ওই সাততলা বাড়িতে যে সিঁড়িটা আছে সিঁড়িটার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটে আর কি, যেগুলো যেমন আমার সাততলাতে আমি বাগান করি, তো দেখা যায় যে ফ্রাইডে এবং আপনার ওই স্যাটারডেতে আমি বাসায় থাকি যখন, তো আমি ছাদে যেয়ে কাজ করি, মানে সকালবেলা ছাদে যাই গাছগুলোর পরিচর্যা করি, অনেক গাছগুলো সবজি বাগান আছে আমার ওখানে। তো হঠাৎ করে একদিন আমি ওই এই ঘটনাটা ওইটার সাথে রিলেটেড মনে হয় যে ওই ওই ঘটনাটা কয়েকদিন আগে আমি ছাদে বসে কাজ করতেছি সকালবেলা, তো আমার একটা বিড়াল আছে, বিড়ালটা আমার সাথে সাততলায় যায়, ও একদম ছাদে ছাদে যেয়ে আমার আমি যে কাজ করি ও পাশে বসে থাকে। আমি আসলে আপনাকে ছবি দেখাবো যে হঠাৎ করে একদিন ও আমার সাথে গিয়েছে, আমি সকালবেলা কাজ করতেছিলাম মাটি ইয়ে করে সারটার দেওয়ার ইয়ে করতেছিলাম প্রস্তুতি নিচ্ছিলাম, বিড়ালটাকে দেখলাম ঘর 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 করে শব্দ করলো। এই এই জিনিসটা আমি আমার ফেসবুকে শেয়ার করছিলাম, তো আমার সাথে মোবাইল আছে, আমি হঠাৎ করে কাজ ফেলে বিড়ালের দিকে তাকালাম, দেখলাম যে ও আমার ইয়া গাছের নিচে বসে আছে, আমার মরিচ গাছ আছে বোম্বাই মরিচ গাছ মরিচ গাছের নিচে, এবং সে মানে কিরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে ওর ঘর 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 যেমন বিড়াল। তো আমি যে আবার দেখলাম যে ওর একটা দিকে তাকায় আমার ঠিক পিছনে, আমার পিছনটার দিকে তাকায় ওরকম ঘর ঘর শব্দ করতেছে, তো আমি আমার পিছনে তাকাইলাম। তো আমার একটা অনুভূতি হলো কি যে আমার চুলগুলো খাড়ায় গেলো, আমার সারা শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হলো, মনে হলো যে ও একটা কিছু দেখতেছে বিড়ালটা। তারপরে ওইখানে বসে কিছু বাড়ি মানে এরকম অ্যাবনর্মাল আচরণ শুরু করলো যে আমার ভয় লেগে গেছে, আমি ঠিক একদম অনুভব করলাম যে আমার পাশে কেউ একজন আছে বা আমার পিছনে, ঠিক আমার পিছনে আছে, এবং সে মুভ করতেছে, বিড়ালটাও তার মাথাটা ঘুরে দিচ্ছে, মানে বিড়ালটা একদিকে একদিকে তাকায় এরকম করতেছে না, বিড়ালটা ঘুরতেছে, অথচ আমার পিছনের দেয়ালটা একদম একটা দেয়াল, তার পিছনে খালি স্পেস, মানে সাততলার উপরে যা হয় আর কি বাইরের টোটাল খোলা স্পেসগুলো, ভর দুপুরবেলা ইয়া মানে সকালবেলা মানে এগারোটা পাঁচে এরকম। তো এরকম সময় বিড়ালটা যে অ্যাটেন্ড করলাম, আমি পিছনে দাঁড়ায় আমি কিন্তু কী করলাম, আমার মোবাইলটা অন করে তারপর আমি দেখলাম, আমি একটু সুরা পড়লাম, সুরায় পড়ায় বললাম বললো যে তোমরা আমার পিছনে যেই হও না কেন, যেই থাকো না কেন, বিড়ালটা কিন্তু দেখছে এবং আমি কিন্তু সুরা পড়তেছি, আমি সুরাই ক্লাস পড়লাম, পরে নিজেকে ফু দিলাম। তো এই ঘটনাটা তো আছেই, এরকম একটা অভিজ্ঞতা হলো। তার আরেকটা হলো ঘটনা হলো যে রাতেবেলা প্রায় আমাদের বাসায় একটা বিড়াল আসে, কিন্তু সাদা বিড়াল, আমি আপনাকে বলছি যে আমার একটা ফ্ল্যাটে ঢুকে যায়, ওই ভাবিটার কথা ঘটনা বলেছি, ভাবিটা কিন্তু এখন সিক, মানে যে ভাবির ফ্ল্যাটে বিড়ালটা ঢুকে যায় এবং ঢুকে তার ফ্ল্যাটটার মধ্যে দেখা যায় কিন্তু খুঁজলে আর পাওয়া যায় না। তো রাতেবেলা একদিন আপনার 11:30 পৌনে 12টা বাজে, তো আমি ওই ওই বিড়ালটাকে ধরার জন্য একটু ইয়া ছিলাম আর কি কয়েকদিন, যে বিড়ালটা কি আসে কোত্থেকে দেখি। তো একদিন সাড়ে এগারোটার পনেরো বারোটার সময় আমি গেটটা খুলছি রাত্রেবেলা, তো বারান্দায় স্পেসটা আপনার সিঁড়ির স্পেসটা দেখা যাচ্ছে, দেখি বিড়ালটা আস্তে আস্তে করে উঠতেছে। আমি তিনতলায় থাকি, ও তিনতলা থেকে চারতলায় উঠতেছে। তো আমি বললাম কি আমার ছেলেকে, এই তুমি মুফতি তুমি গেটের সামনে থাকো, আমি একটু বিড়ালটাকে ফলো করি। এখন ওই তখন কিন্তু আর কি বাতিগুলো নিভে গেছে, সে এই আপনার সিঁড়ির নিভে গেছে, বিড়ালটাকে দেখা যাচ্ছে হালকা অন্য অন্য ওই সাইড থেকে যে আলো আসতেছে সেখানে প্রত্যেকটা ফ্ল্যাটের নিচ দিয়ে দরজার নিচ দিয়ে আলো আসে। আমি বিড়ালটাকে ফলো করলাম, আমি বিড়ালটাকে ফলো করতে করতে ও এমনভাবে উঠতেছে, আমি জুতাটা স্যান্ডেল ছেড়ে মানে খালি পায়ে উঠতেছি যাতে শব্দ না হয়, যে আমি দেখবো বিড়ালটা কোথায় যায়। তো উঠতে উঠতে একদম সে বিড়ালটা উঠলো, আমিও উঠতেছি, বিড়ালটা ঘুরে আমি আস্তে আস্তে ওর পিছনে খুব একটা মানে একটা সিঁড়ি গ্যাপ রেখে উঠতেছি আর কি, কেউ এক সিঁড়ি টার্ন নেয় আমি এক সিঁড়ি উঠি, এরকম করে উঠতে 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 ও করলো কি আমার যে একদম ছাদের যে একটা টপ যেটা মানে যেটা ট্যাঙ্কি থাকে ছাদের একদম টপ ফ্লোর যেটা, ওই ফ্লোরে ওই সিঁড়িটার কাছে গেল, ওই সিঁড়িটার মধ্যে করে একটা টার্ন নিতে হয়, টার্ন নিলে ওই সিঁড়িটা দেখা যায় যে ওর পরে আর কিছু নাই, গেট তালা দেওয়া। তো আমি ওই পর্যন্ত গেলাম, বিড়ালটা ওইখানে যে নাই হয়ে গেল, মানে ঠিক ওই মানে আমি ঘুরলেই বিড়ালটাকে দেখবো, এরপরে কিন্তু কোনো জায়গা নাই যে বিড়ালটা চলে যাবে,
চলে যাওয়ার মতো কোনো
জায়গা অবস্থা নেই, মানে আমি বিড়ালটাকে দেখলাম যে এরকম, এবং আমি এমন ভয় পাইলাম মানে বুঝলাম যে আমি এখানে এই জিনিসটা আসলে আমাদের বাসায় অনেক ভাড়াটিয়া আছে, তাদের কাছে এইসব ব্যাপারগুলো শেয়ার করা যায় না, কারণ একটা ভাড়াটিয়া ভাড়ার ব্যাপার আছে সেভাবে মানুষ যদি এগুলো জানে তাদের মানে। তো আমি ওই বিড়ালটাকে আমি বললাম, তারপর আমি বাসায় আস্তে আস্তে নিচে নেমে আসছি, আমার মধ্যে একটা খুব ভয়ঙ্কর ইয়া অনুভূতি হচ্ছিল, চুল টুল দাঁড়ায় যেতেছিল এবং সারাশরি শিরশির করতেছিল। তো আমি আমার ওয়াইফকে এসে আমার ছেলেকে বললাম যে বাবা আসলে এই বিড়ালটা কোনো ইয়া না মানে প্রাণী না, এটা অন্য কিছু হবে একটা। তো রাসেল ভাই এই ছিল আর কি ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ। আমরা ছোট্ট আরও একটা বিরতি নিব এবং বিরতির পরে আবারও যাব ডক্টর আলিফের কাছে, আশা করছি সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এবং আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofoodty.fm which is bhutfm@radiofoodty.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, আপনাদের উপরে পুরো ব্যাপারটা। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে, তবে তার আগে ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন।
বাজারে না গিয়ে বাবা ঘাটে চলে এসেছি, অল্প খরচে পদ্মার ইলিশ কিনেছি,
অল্প ভাবো আসলে কি তত, আসা যাওয়ার খরচ সহ হিসেব করে দেখো, হে হিসেব করে দেখো,
আসলে তো সব মিলিয়ে অনেক, অন্য কোথাও বেশি পড়লেও বাংলা লিঙ্কে 59 টাকা রিচার্জে ট্যাক্স সহ সব মিলিয়ে সেকেন্ডে 1 পয়সা। বাংলা লিঙ্ক, ফেস ইট, ফেস ইট, রেডিও মানে ফুটবি, রেডিও ফুটবি, ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুটের এফএম, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথিরা, আর এই মুহূর্তে আমরা আবারও চলে যাব ডক্টর আলিফের কাছে, আশা করছি তার এই ঘটনাটা আপনাদের আরও ভালো লাগবে। চলুন সরাসরি চলে যাই ডক্টর আলিফের কাছে।
থ্যাংক ইউ রাসেল ভাই, আপনি তো রাসেল ভাই ঘটনাটা শুনেন নাই।
আচ্ছা, এটা কি থার্ড নাম্বারটা? সেকেন্ডটা খুব ছোট্ট করে শুনেছি, মানে শুধুমাত্র জানি যে কি হবে।
তো যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে তাসদিক ইসলাম নামে এক ভাই আমার কাছে শেয়ার করেছেন, এটা হচ্ছে ওনার অফিসের সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনা।
আচ্ছা,
তো উনি আমাকে আগেই বলেছে যে আলিফ ভাই আমি কিন্তু আপনার জন্য খুব ডিফারেন্ট স্টোরি কালেক্ট করার চেষ্টা করছি। তো উনি ওনার সিকিউরিটি গার্ডের ছেলের কাছ থেকে ছেলের ঘটনাটা কালেক্ট করেন, আজ থেকে 15 বছর আগের ঘটনা।
ওকে,
তো ওই সিকিউরিটি গার্ডের ছেলেটা আর কি ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড জেলায়, আপনার একটা জায়গা আছে ভাটেরখিল গ্রাম এবং নামার বাজার নামে একটা বাজার আছে, সেখান থেকে তাদের গ্রামের বাড়ি ভাটেরখিল সীতাকুণ্ড থানাতে পড়েছে। তো ওনারা মানে ওই ভাইয়াটা আর কি একটা গার্মেন্টসে চাকরি করতো চিটগাংয়ে, চিটগাং শহরে একটা গার্মেন্টসে চাকরি করতো। তো উনি থাকতোই শহরে, আর ওনার বাবাও থাক মানে ওনার বাবা মানে ফ্যামিলি ফ্যামিলি সবাই থাকতে হচ্ছে গ্রাম সাইডে। এমন সময় ওদের ওনাকে রাজি করানো হয় যে মানে ওনাকে বিয়ে বিয়ের ব্যাপারে রাজি করানো হয় যে তোমাকে বিয়ে দিব এই সেই। আর আজ থেকে 15 বছর আগে ওনাদের মানে মোবাইল ছিল, কিন্তু ওনাদের এলাকায় কয়জনের সাথে কাছে মানে মোবাইল দাম দামটা অনেক বেশি ছিল, সেই জন্য মোবাইল এতটা ছিল না সাথে। কন্ট্যাক্ট করে ওনাকে অনেক কনভিন্স করার ট্রাই করা হয় যে একটা মেয়ে দেখানো, তুমি আসো এবার ছুটি হচ্ছে তোমাকে কয়েকদিন মধ্যে, ওই কোনো কিছু একটা ছুটি ছিল 5-7 দিনের, তো উনি অনেকদিন যাবৎ যেহেতু সীতাকুণ্ডে আসা হয় না সেজন্য তিনি প্ল্যান করে এরকমভাবে একটা প্ল্যান করে ঠিক আছে আমি তোমাদের কথায় মেয়ে দেখব, এবং যথারীতি উনি চিটং থেকে সীতাকুণ্ড আসেন আর কি। বাস দিয়ে সেদিন নামতে নামতে রাতে 1টা বেজে যায়, ঘটনা সেদিনের রাতেরই। তো বাস থেকে নামার পর উনি এই নামার বাজারে ওয়েট করছে, তো ওনার ভাষায় আমি একটু বলি যে উনি আমি ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে রাত 1টার বেশি বেজে যায়, ঘড়ি দেখে রাত 1টার বেশি বাজে, এবং চারিপাশটা কেমন অন্ধকার না, কিছু আলো আছে উপর আকাশের পূর্ণিমা মানে কমপ্লিট চাঁদের আলো দেখতে, চাঁদের আলো সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে 3-4 কিলোমিটার দূরে, আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিংয়েও আছে তো আমার ব্যাগ ট্যাগ লাগেজ শপিং টপিং করা, এই ব্যাগটাও এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না, আর এটাকে টানাও একটা ব্যাপার মানে মুশকিল। আর ওই মুহূর্তে ওই জায়গাতে কোনো ধরনের সিএনজি বা রিক্সা কিছুই ছিল না, এবং নর্মালি ওই জায়গায় আমি যখন নামি কখন তখন কখনো কখনো পাওয়া যায়, কিন্তু আজ আমি কেন জানি কিছুই দেখছি না। একটা পর্যায়ে দূর থেকে একটা মানে নিচে হারিকেন টাইপের একটা ভ্যান, তো ওই ভ্যানটা আপনি কীভাবে চিন্তা করেন, আমাদের এলাকার ভ্যানটা হচ্ছে এরকম যে ভ্যানের উপরে আবার সিট দেওয়া বসা যায় না, একটু নিচু ভ্যান উঠে বসা যায় না, একসাথে এক এক দুইটা রো ওই লেগুনের মতো দুইটা রো, এবং এখানে অ্যাটলিস্ট 3 জন করে বসতে পারে, 3-4 জন করে বসতে পারে। তো উনি দেখলেন যে হারিকেন জ্বালানো অবস্থায় একটা ভ্যান তার দিকে আসছে, সামনে আসে এবং জিজ্ঞেস করি যে আমি কী ব্যাপার, এই ভ্যানটা আমার দিকে কেন আসছে, এবং ভ্যানটাতে পিছনে ভ্যানটার পিছনে একটা জিনিস রাখা সাদা কিছু টাইপের দূর থেকে মনে হচ্ছিল। কাছে আসার পর জিজ্ঞেস করলাম মানে কাছে আসার পর আমি ক্লিয়ার হলাম ভ্যানটা একটা কাফনে কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে আসছে। তো আমি খুব হতভম্ব হয়ে যাই, আমার এসব জিনিস ভয় লাগে না, আমি এত ভয়ের মানুষ না, আমি এগুলিতে ভয় পাই না, লাশ আসছে তো কী হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাব কিন্তু এর সাথে আমি যাব না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু তার ভাষায় বলছি আর কি, লোকটা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোথায় যাবেন, চলেন আপনাকে আগাই দিই। তো উনি বলে যে না আমি আপনার সাথে যাব না, আর আপনার সাথে এটা কি, আপনার সাথে তো দেখি লাশ। বলে যে ভয় পায়েন না, এটা কোনো কিছু না, আপনি ওঠেন না, আপনি কোথায় যাবেন, আমিও তো একা, আপনাকে নামাই দিব, ভাড়া যা আছে তাই দিন, আপনি কই যাবেন বলেন তো। বলে যে আমি ভাটেরখিল যাব। বলে যে ভাটেরখিল তো আমিও যেতেছি, চলেন আপনি আপনাকে আমি নিয়ে যাব। তো উনি অনেক কিছু চিন্তা করলো যে এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না, তো উনি কি করলো ভ্যানের মধ্যে উঠলো, উঠে দেখলো যে লাশের পাশে একটা ব্যাগ রাখা, মানে কারোর না কারো ব্যাগ মনে হচ্ছে যে মানে কেউ কেউ একটা ব্যাগ নিয়ে রেখে গেছে লাশের সাথে। তো উনি কি করলেন সাথে মানে ভ্যানে উঠলো, ভ্যানে উঠার পরে ওনার লাগেজ উঠালো, উঠানোর পরে বলে চলেন। তো চলতে চলতে একটা পর্যায়ে এই ওই যা গ্রামটা ওই ভাটেরখিল গ্রামটা, এখানে মানুষজন তার পরিচিত, এলাকার লোকজন তার পরিচিত, এবং ইভেন কি যে ভ্যানওয়ালাও তার পরিচিত, এই ভ্যানওয়ালাটা তার কাছে সে আগে আগে কখনো দেখেন নাই। তো ওই ভ্যানে উঠে যায় এবং ভ্যান দিয়ে রওনা দিয়ে দেয়। তো তাদের বাড়িতে যেতে 2টা রাস্তা পড়ে, একটা হচ্ছে ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা, ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগেই তিনি মানে চলা চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, এই লাশ কোথার থেকে পাইলা। ওই যে এই লাশটা আমাকে থানার থেকে দিত, লাশের সাথে ব্যাগ দেখতেছেন না, ব্যাগের মধ্যে লাশের পরিচয় অ্যাড্রেস অ্যাড্রেস ঠিকানা ঠিকানা আছে, আমি এটা পৌঁছায় দিব। বলে যে কোথায় পৌঁছায় দিবা, বলে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, বলে ভয়টাই পায় না। বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হচ্ছে একটা লাশের সাথে দেখতেছি, আমার তো মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো উনি আসলে ভয় কাটানোর জন্য এবং কোনো কিছু তাকে অ্যাটাক না করে এই জন্যই সে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল ওই ভ্যানওয়ালার সাথে। তো কনভারসেশন চালানো অবস্থায় ভ্যানওয়ালা যে কখন ভুইয়ার ওই রোডটা দিয়ে ঢুকে গেছে উনি জানেন না। ওই রোডের এক পাশ হচ্ছে খাল, মানে ক্যানেলের মতো, আর এক পাশ হচ্ছে বাঁশ ঝাড় টাইপের অনেক গাছগাছালি, এবং ওই পাশ থেকে কাউকে দেখাও যায় না, কিন্তু হেঁটেও যায় ওই অন্ধ, মানে দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতের বেলা তো আরো অন্ধকার। উনি চলতে চলতে এক পর্যায়ে দেখলো যে ভেনলা তো কোনো কথাবার্তা বলছে না, তো এরকম অবস্থায় ভেনলার সাথে কথা বলা দরকার। আর লাশটা পাশে, আপনি যদি একটা ভ্যানের পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রে একটার দিকে, আপনি কি চিন্তা করবেন? ওনার সাহসের অবস্থা বোঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠে। এক পর্যায়ে উনি দেখেন যে ওনার ভ্যানের সামনে যে একটা বোরখা পরা মহিলা হেঁটে যায়। তো এ তো রাতের বেলা বোরখা পরা মহিলা, আমি ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথম উনি তেমন একটা আমলে নেন না যে রাতের বেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি, বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছাই দিব। এখন কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতে আরেকটা মহিলা তার সামনে থেকে ক্রস করলো, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি যখন পিছনে তাকালো যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি যে রাস্তাতে ঢুকে গেছে উনি বোঝেন নাই। তো উনি কথা বলতেছে একটা পর্যায়ে দেখে যে আরেকটা মহিলা, তিন নম্বর মহিলা রাস্তা ক্রস করে। তখন উনি, এই আপনি কি কিছু দেখলেন, খেয়াল করছেন? বলে যে আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি যাই দেখতেছেন এগুলি ওভারলুক করে যান, এগুলো কিছু খেয়াল করেন না, যাই দেখেন। আর একটু সামনে আগানোর পরে এরকম করে কয়েকবার তাদের সামনে দিয়ে এরকম মহিলা, একটা বোরখা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করে, আচ্ছা ভাই কাহিনী কি? উনি চিন্তা করে মনে মনে যে যদি কোনো লাশ এরকমভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, আচ্ছা ফাম্পলা বেটা একটা বেওয়ারিশ লাশ, অ্যাড্রেস থাকলে তো থানা থেকে ফোন দিবে অ্যাড্রেসে বা কন্ট্যাক্ট করা হবে যে আপনার লাশ আসে নিয়ে যান, তাকে কেন লাশটা কেন ভ্যানের মধ্যে চড়িয়ে দিবে, তাকে সে কে? তো ওনাকে জিজ্ঞেস করলো, আপনি কি থানার কেউ নাকি? বলে না না আমি থানার কেউ না। বলে তাহলে লাশটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলে ভাই একটা কথা বলি, লাশে কিন্তু মাথা নেই। এইটা শোনার পর উনি এখন ঘাবড়ে যাচ্ছে, তো মাথাটা নিচু করে ডান দিকে তাকিয়ে দেখে তার পিছনে চারজন মহিলা বোরখা পরা বসে আছে ভ্যানের মধ্যে, এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা অনেক ভারী ভারী লাগছিল। তো ওনার টানতে কষ্ট ছিল, যে ভ্যান হলো ওনার টানতে খুব কষ্ট ছিল। আপনি ভ্যান রিক্সাতেও চললে বুঝতে পারবেন যে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে, বা আপনার সাথে কেউ থাকলে তার টানতে কত কষ্ট হচ্ছে। ভ্যানওয়ালা টানতে খুব কষ্ট ছিল। হঠাৎ করে তার ডান দিকে তাকে পিছিয়ে দেখে চারজন মহিলা, ওই বোরখাওয়ালা মহিলা চারজন তার সামনে বসে আছে। উনি আর কিছু চিন্তা করে নাই, আর যাই হোক এখন ওনাকে পালাতে হবে। ভ্যান থেকে এক লাফে ওনার লাগেজ তাকে রেখে অনেক দূরে মানে দৌড়ে পালে যায়, এবং সুরা নাস পড়তে পড়তে পালিয়ে যায়। প্রথমে সুরা ইখলাস, প্রথমে সুরা, তারপরে সুরা নাস, এবং পরে সুরা ফালাক পড়তে পড়তে জোরে জোরে পড়তে পড়তে খুব জোরে জোরে পড়তে পড়তে পিছনে চলে যায়। দূর মানে ওনাকে কেউ অ্যাটাক করছে না, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই ভ্যানটা একটু সামনে যে থামে, ওই ভ্যান থেকে ভ্যান চালককে চারজন মহিলা খুব জোর করে টেনে হেঁচড়ে নামায়, এবং ওই ভ্যান চালককে ইচ্ছা মতো মারতে থাকে। তো সাহসী যেহেতু বললাম এত লাশ সাথে ভ্যানের মধ্যে চলে আসছে, তার তো অবশ্যই একটা টার্গেট থাকবে যে ভ্যানওয়ালাকে সেভ করবে। তার যাই হোক, উনি দেখছে ভ্যানওয়ালা না কিছু বলছে না, ওদের মারটা খাচ্ছে এবং খুব জোরে জোরে মারছে, এবং দূর থেকে ওই যে কাঠ ভাঙার শব্দ যেরকম হয়, এরকম দূর থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। উনি বলে যাই হোক, সাত পাঁচ চিন্তা করে উনি সামনে আগায় গেলেন ঠিকই। উনি ওনার আগানো দেখে ওই চারজন মহিলা ক্ষেতের মাঝখানে নেমে যায়। এখন ওনার মনে হচ্ছে যে আমি যে জায়গায়, উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখন আর পরিচিত মনে হচ্ছে না। এই গ্রাম তার পরিচিত, তার ইসে তিনি গ্রামের ছেলে, কিন্তু এই জায়গাটা তার আর পরিচিত মনে হচ্ছে না। তিনি দেখলেন লাশ পড়ে আছে, তার লাগেজ পড়ে আছে, লাশের সাথে ব্যাগটাও আছে, ওই চারজন মহিলাও নাই এবং সেই ভ্যানওয়ালাও নাই। সে দৌড়ে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলেন, অনেক দূরে, অনেক হাঁটলো, অনেক দৌড়াচ্ছে একটা বাড়ির সামনে যায়। একটা আম গাছ দেখে মনে হয় যে ভেতরে বাড়ি আছে, আম গাছটা ক্রস করে ভেতরে বাড়িতে যে দরজা নক করতে থাকে। দীর্ঘক্ষণ নক করার পরে রাত তখন অনেক বাজে, অনেক মানে ফজরের রাগ দরজা নক করার পরে লোকজন আসে, কি ব্যাপার ভাই? এই লোকগুলাকেও সে চেনে না, কারণ ভুইয়া রোড থেকে বের হওয়ার পর তার বাড়ির দিকে যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তা সবাইকে তিনি চেনেন, কিন্তু এই রাত আর পরিচয় পরিচিত কেউ না। জিজ্ঞেস করে, ভাই আমি কোথায় আছি? বলে, এটা তো নোয়াখালী, আপনি এনে কি করেন? বলে যে, ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। ধপাস করে পড়ে যাওয়ার পরে লোকজনদের মায়া হয় খুব, ওনাকে তারা রাখে, মানে ওনাকে ওরা ওনাদের বাসায় আশ্রয় দেয় সেদিন রাতের বেলা, এবং ওনাদেরকে ওই দিন রাতের বেলা তার ঘটনাটা বলে। তো উনি বলে যে, আমি যখন এই ভ্যানের মধ্যে উঠি আমি প্রথমে বুঝতে পারছিলাম না, পরে দেখি যে একের পর এক আমার এই পরিচিত জায়গা ওই ভ্যানটা চারিপাশে ঘুরছিল, একই রাস্তায় বারবার ঘুরছিল। তো পরবর্তী সময় ওনারা তাকে বাসে উঠিয়ে দেয় এবং তিনি আর দিনের বেলায় তার এলাকায় পৌঁছায়, এবং এলাকায় পৌঁছানোর পর সে তার বাবাদের সাথে, মানে বাবা মার সাথে দেখা করার কোনো দেরি করা নেই, সাথে সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশ এসে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে, আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা। তো লোকজন বলে, ভাই আমি তো কিছু বলবো না, বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আর কি, যার যত যে লাশটা রিসিভ করে তার সাথে আপনি দেখা করতে পারেন। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এরকম লাশ কি গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি, না রে ভাই গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ, তবে একটা কলা কাটা লাশ আসছিল, সেটা চার পাঁচ দিন আগে চারজন মহিলা রিসিভ করে নিয়ে যায়, চারজন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়ে রিসিভ করে আর কি। আমরা তাদেরকে তাতে লাশটা বুঝাই দিই, তারা একটা ভ্যানও নিয়ে আসে সাথে করে। পরবর্তী সময় তিনি গ্রামে চলে আসেন এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। জিনিস বলে যে আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে, কিন্তু পুরো ডিটেইলসে কাউকে শেয়ার করে না তিনি। পরবর্তী সময় বিয়েশাদী হয়, বিয়েশাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে তিনি দেখা করতে যান এই ঘটনার ব্যাপারে জানার জন্য, যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা। তখন হুজুরকে জিজ্ঞেস করে যে, আমি ওই দিন রাতে যা দেখেছিলাম তার আলোচনা করব, আর সেটা দেখে আপনি কি আপনার রায় দেন, বা আপনার কি মনে হয়, আমি কি, মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গিয়েছিল, বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর পর। তো উনি এরকম হুজুরকে দেখান যে ওনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা কি ওনার মানে পার্সোনাল জীবনেও এফেক্ট পড়ছে কিনা। পরে হুজুর বলে, আসলে আপনি চিন্তা করেন না, এসব জিনিসগুলো চলে যাবে, আপনি পানিটা খেয়ে, আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যে ঘটনার আগে ফেস করেছিলেন সেইটা চারজন জিন, আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল, আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিনের জিন দ্বারা মানে প্রদেশ ছিল আর কি, আসল করেছিল জিনরা। পরবর্তী সময় রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু উনি একাই পায় এবং ভ্যানওয়ালাকে দেখতে পায়, কিন্তু ভ্যানওয়ালাকে নর্মাল অবস্থায় পায় না, পাগল অবস্থায় পায়। ওনাকে রাস্তায় দেখতে মানে ওনার এলাকায় কিন্তু ভ্যানওয়ালাকে দেখতে পায়, দেখেছিল কিন্তু পাগল অবস্থায়। এটা ছিল রাসেল ভাই সেকেন্ড ঘটনা আমার লাইফে ঘটে।
আমার কাছে মনে হয় যে প্রথম ঘটনা যেটা, সেকেন্ড ঘটনাটা বেশি ইন্টারেস্টিং, এবং থার্ডটাও আশা করছি অনেক ইন্টারেস্টিং হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, কিছু আমাদের কাছে অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছে, অনেকে অনেক কিছু লিখছেন, আমি একটু পড়তে চাই আপনাদের সেইগুলো, এবং আশা করছি যে এগুলো আপনাদের এখনো পর্যন্ত যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো ভালো লাগছে। এবং আমি যদি রেডিও ফুর্তির পেজ একটু চলে যাই, একটু আগে যখন আমি ভূত ফ্রেমের পেজ থেকে পড়েছিলাম যেমন, তেমনি যদি রেডিও ফুর্তির পেজ থেকে পড়ি, সোহেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনেকেই, রকিবুল ইমতি আছে আমাদের সাথে আছেন, মাহফুজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আফসানা চৌধুরী, এছাড়াও আছেন রায়হান হোসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরিফ হোসাইন আয়ান, এছাড়াও শরাফ সাগর আমাদের সাথে আছেন, এস পি শিপন হোসাইন আমাদের সাথে আছেন, এম ডি সোহাগ হাওলাদার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন নিলয়, এম এম মাহি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আলিসা শেখ, এছাড়াও এম ডি জামাল উদ্দিন জীবন আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন এম ডি মারুফ বরিশাল থেকে, মোহাম্মদ রাকিব হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন নূপুর আক্তার সহ আরও অনেকে। সময় কম, অতিথি অনেক বেশি, সুতরাং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী যে ঘটনাটি সেটি আবারও আমাদের বাবুন ভাই নিয়ে চলে আসছেন, এবং আমি তার সাথে সরাসরি চলে যাচ্ছি, এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। জি,
হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম, ধন্যবাদ রাসেল ভাই আবার আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা হচ্ছে আমার এক বন্ধুর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া, তো রামবুর সাথে। তো ঘটনাটা শুনে আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ আসলে অনেক কিছু জিনিসগুলো আছে, এরকম কিছু জিনিসগুলো আছে যেগুলো আমরা আসলে নিজের সাথে না ঘটলে আমরা বুঝতে পারি না, ঠিক? তো আমার এই বন্ধু আমাকে যে ঘটনাটা বলছে, যে ও জানতো যে আমি ভূতের প্রেমে আসি এবং এই ধর আগে অনেক ঘটনা শেয়ার করেছি আমি ভূতের প্রেমে, তো আমাকে একদিন কথা প্রসঙ্গে বললো যে আমাদের বাসায় আসিস, তোর সাথে একটা ঘটনা শেয়ার করব এবং তোর ভালো লাগবে মনে হয়, তুই কারোর সাথে শেয়ার করবি না। বললাম যে আমি যদি ভূতের প্রেমে বলি, না আমি তোকে রিকোয়েস্ট করবো তুই বলিস না, আর যদি এখন তুই বলিস তাহলে আম্মুর পারমিশনটা নিয়ে নিস, যেহেতু ঘটনাটা আম্মুর সাথে এবং আমার ফ্যামিলির সাথে জড়িত। তা বললাম ঠিক আছে। একদিন তো ওর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে ও বললো, কালাম্মাকে সালাম দেওয়ার পরে কালাম্মা ড্রয়িং রুমে বসছে, আমরা তিনজনেই বসলাম। তো আমার ওই ফ্যামিলি, ওই ওদের ফ্যামিলিটা হচ্ছে ও এবং ওর এক বউ, ছোট বোন আর ওর আব্বু আর ওর আম্মু, এই হলো চারজনের ওদের ফ্যামিলি। তো ওরা, আমরা ড্রয়িং রুমে বসে কথা প্রসঙ্গে বললাম যে খালাম্মা আপনার সাথে একটা ঘটনা ঘটছে, এটা একটু যদি বলেন, বলে তখন সে ওকে, ও ছেলেকে উদ্দেশ্য করে বলে তুই বল, আমি মাঝে মাঝে তোর সাথে যোগ দিব আর কি। তখন ওই ঘটনা বললো যে ঘটনাটা বেশ কিছুদিন আগের, অনেক দিন আগের, অনেক বছর আগের, প্রায় 20-25 বছর আগের ঘটনা। তো ওই ওর আব্বু হলো আপনার একটা সরকারি কর্মকর্তা, কিন্তু উনি যে পেপার্স মিলে আর কি ওনার ইয়াটা পড়ছিল, দায়িত্ব পড়ছিল বিভিন্ন, তো চিটাং এ পেপার্স মিল যে আছে ওইখানে উনি ওইখানে ইয়াতে ছিলেন আর কি, জেনারেল ম্যানেজার হিসাবে ওইখানে গেছিলেন। তো ওইখানে ওনার পোস্টিংটা ছিল। তো উনি যখন ওইখানে যান তখন ওর বয়স, আমার বন্ধুর বয়স প্রায় 7-8 বছর বয়স বা এরকম আর কি, তো ক্লাস 3-4 এ পড়ে। ওর আম্মু তখন প্রেগনেন্ট, এবং প্রেগনেন্সির এরকম একটা সময় স্টেজ, লাস্ট স্টেজটা ছিল আর কি, যে যে কোনো সময় ডেলিভারিটা হয়ে যেতে পারে আর কি। তো ওরা যখন ওই বাসায় গেল, তো হঠাৎ ওদের বাসায় একটা কাজের মেয়ে আর কি, মহিলা ছিলেন, বয়স প্রায় 60-65 বছর বয়স এরকম। তো মহিলা হালকা পাতলা লম্বা গড়নের একজন মহিলা এবং খুব বিশ্বস্ত, কারণ ওদের ওয়াইড্রফের উপরে ওর বাবার মানি ব্যাগ থাকতো, রান্না বাড়ার ব্যাপারে মহিলা আসলে কাজের মেয়েদের নিয়ে যে সমস্যাগুলো হয়, যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যে চুরি করে বা এইটা করে ওইটা ধরে ওইটা নিয়ে যায়, তো ওই 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 মহিলার কাছে ওই ওরা ওই প্রজেক্টে যাওয়ার পরে তো পুরো সংসারটাই খালাম্মা দিয়ে আর কি একদম নির্ভাবনায় থাকতেন, যে কোথাও গেলেও বুয়া তার মতো কাজ করে ঘর দর লক টক করে চলে যেতেন, তো এতটাই বিশ্বস্ত ছিলেন। তো একদিন ওই হঠাৎ করেই মহিলা কাজে আসা বন্ধ করে দিল রাখলেন। ওনার অবস্থাটা ছিল এরকম যে শরীরটা নিয়ে উনি বেশি মুভ করতে পারেন না, বেশি কাজ করতে পারেন, নোয়া হয়ে ঘর মুছতে পারেন না বা কিছু ভারী কাজ করতে পারেন না, কোনো কাজই করতে পারেন না। খালাম্মার শরীরটা বলল, খালাম্মা বললো আমাকে যে বাবা আমার শরীরটা তখন এত ভারী হয়ে গেছিলো, আমার এই ছেলেটা যে বড় ছেলেটা ওর সময় কিন্তু এরকম আমি হইনি, কিন্তু ওই যে আমার মেয়েটা যখন আমার গর্ভে আসলো এবং লাস্টের দিকে আমি কোনো মুভি করতে পারতাম না। তো একদিন ওই মহিলা বুয়া আপনার প্রায় 6-7 দিন আসতেছে না, তো আমি এর কাছে জিজ্ঞেস করছি, দারোয়ানের কাছে জিজ্ঞেস করছি, তাও একে দিয়ে কোনোভাবে না একটা কাউকে ম্যানেজ করা যায়। আর বুয়া তো এরকম করেন না সাধারণত, যে না বলে না কয়ে উনি হঠাৎ করে চলে গেছেন, আর বুয়া যেহেতু জানেন আমার শরীরের এই অবস্থা এবং উনি আমাকে বেশ টেক কেয়ার করতেন, যদিও উনি এসে ছোটা বুয়া হিসাবে কাজ করতেন কিন্তু উনি সব কিছু গুছাই টুছাই দিয়ে যেতেন এবং আমার সবসময় খেয়াল রাখতেন শরীরে। তো হঠাৎ করে বুয়া না আসায় আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম। তো আমি প্রায় গ্রিল ধরে বাইরে দাঁড়ায় থাকতাম, নিচে দিয়ে কেউ গেলে আমি তাদেরকে ডাক দিয়ে বলতাম যে আমাকে একটু আসো কাজ করে দিয়ে যাও, তো এরকম আর কয়দিন। তো একদিন আমি অনেক ইয়ে করে ড্রয়িং রুমে যেয়ে দাঁড়ায় আসছি, ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়ায় আসছি, তো ড্রয়িং রুমে দাঁড়ায় আমার এমন পেটের মধ্যে ব্যথা হলো যে এমন পেন উঠলো, আমার মনে হলো যে পুরো দুনিয়াটা ঘুরে গেছে, আমার ছেলেটা স্কুলে গেছে, আমি বাসার মধ্যে একা, আমার হাজব্যান্ড তখন কাজে গেছেন। তো আমি হঠাৎ করে ড্রয়িং রুমের মধ্যে দাঁড়ানো থেকে কার্পেটের মধ্যে পড়ে গেলাম, মানে বসে পড়লাম আর কি, বসে পড়ে যে শুয়ে পড়ছি আমার আর কোনো সেন্স নেই। তো কিছু অনেকক্ষণ পরে আমি শুনতেছি যে দরজার মধ্যে নক করতেছে, টক 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 করে শব্দ হচ্ছে। তো আমি অনেকক্ষণ বলার চেষ্টা করলাম কে কে কে, কিন্তু তারপরে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তারপরে আমি উঠে অনেক কষ্টে আপনার ওই পাশেই ছিল সোফা, সোফাটাকে ধরে উঠে তারপর যে দরজাটা খুললাম, কে তাকায় দেখি যে বুয়াটা, বুয়া দাঁড়ায় আছে যে খালা, আমি তাকে দেখে মনে হলো আমার শান্তি লাগলো যে আমার শারীরিক কষ্টটা আমি ভুলে গেলাম, যে আসলে বুয়া আসছেন, আমার পুরো বাড়ির এই 6-7 দিন যে কাপড় চোপড় সব জমে আছে, জিনিসপত্র মানে একজন যা হয় আর কি। তো বুয়াকে বললাম যে খালা আপনি আসছেন, আসেন। তো খালা ভিতরে আসলো, ভিতরে এসে খালা কি করলেন, ওই দরজা থেকে আমাকে ধরলেন, ধরে বললেন যে খালা আমি আসলে একটু ব্যস্ত ইয়া ছিলাম, একটু বিপদে পড়ে গেছিলাম এর জন্য। তো একটা জিনিস এখানে বলা রাসেল ভাই, উনি এই এই খালাম্মাকে ধরে মানে যে সোফাতে যে ডাইনিং এ ড্রয়িং রুমের যে ডিভেন ছিল, ডিভেনের উপরে নিয়ে বসে গেলো, খালাম্মা বললেন যে আমাকে এমন হালকাভাবে নিয়ে গেলেন যে আমি
ওইটুক যাওয়ার পথটার কোনো কষ্ট বোধ করলাম না, মানে মনে হলো যে বাতাসের উপর দিয়ে উঠায় উনি নিয়ে গেলেন খালামাইগুলো বললে। তো বসার পরে আমি দিবানে চোখ বন্ধ করে বসলাম, বসার পরে বলতেছি খালা বলতেছে খালা আপনি চিন্তা করেন না আমি কাজ করে দিচ্ছি সবকিছু, আপনি এখানে রেস্ট নেন। তো আমি চোখ বন্ধ করে আসছি, চোখ বন্ধ করে আর কি শুয়ে আছি দিবানের মধ্যে হারান দিয়ে। তো এর মধ্যে শুনতে শব্দ পাচ্ছি যে আমার রান্নাঘরের মধ্যে থালা বাসন ধোয়ার শব্দ হচ্ছে, একবার মনে হচ্ছে যে আপনার ঝাড়ু দেওয়ার শব্দ হচ্ছে, আবার একবার মনে হচ্ছে কাপড় ধোয়ার শব্দ খচখচ শব্দ পাচ্ছি আমি। তো সব ব্যাপারগুলো একদম মানে যা হয় আর কি, তো আমি তন্দ্রার মতো ই করে এগুলো শুনতেছি। তো কিছুক্ষণ পরে এই বুয়া আমাকে আস্তে আস্তে এসে ডাকতেছে, আমি হঠাৎ চোখ খুলে দেখি বুয়া ডাকতেছে, বলতেছে খালা এই পানিটা খান, এক গ্লাস পানি দিল রাসেল ভাই, মানে এক গ্লাসটা নিয়ে এসে বলো আপনি এটা খান। তো আমি পানিটা উঁচা বললাম যে খালা আমি তো আপনার কাছে পানি চাই নাই, খালামা বললো যে ঠিক আছে। তখন আমি উঠে বসে পানিটা হাতে নিলাম, নিয়ে একটু মুখে দেওয়ার পরে পানিটা আমার কাছে এমন ভালো লাগলো যে মনে হলো যে আমি এমন কিছু খাচ্ছি, আমি এমন কিছু খাচ্ছি যেটা আসলে আমি আগে কখনো খাইনি। মনে হলো যে আমার কাছে এক গ্লাস পানি আমি এক জগ পানির মতো খেলাম, এক জগ পানির মতো খেলাম। তো আমি বললাম যে খালা আপনি আমাকে এটা কি দিয়েছেন, এটা কয় যে না নর্মাল পানি তো দিচ্ছি খালা আপনি এটা খান। তো পানি খাওয়া হলো, আমি গ্লাসটা দিলাম, তো উনি চলে গেলেন পানিটা নিয়ে ভিতরে গ্লাসটা নিয়ে চলে গেলেন। তো তারপরে এই আমি আবার হেলান দিয়ে শুইছি, এরকম সময় শুনতেছি যে বুয়া থালা বাসন আবার ধুইতেছে। আমি একবার চিন্তা করলাম যে থালা বাসন তো কিছুক্ষণ আগে ধুইছে বুয়া, তাহলে আবার কি থালা বাসন ধুইতেছে। তো ঠিক সেই সময় আবার শুনতেছি যে আমি আপনার ওই কাপড় কাচার শব্দ হচ্ছে। তো একই এট এ টাইম আমি তো তখন পানিটা খেয়েছি কিছুক্ষণ আগে। আর রাসেল ভাই এখানে একটু বলি যে খালাম্মা বললো যে এই পানিটা খাওয়ার পরে তার শরীরের মধ্যে এমন একটা আরাম বোধ হইলো যে এর আগে যে কষ্টটা ছিল, এই পেটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা ছিল এই ছিল, হ্যাঁ চলে গেল। তো উনি করলেন কি ওই ওই শব্দ শুনে ওই ওইখান থেকে উঠে আপনার রান্নাঘরের ডাইনিং স্পেসটার মধ্যে থেকে রান্নাঘরটা দেখা যায়। তো উনি তাকায় দেখলেন যে রান্নাঘরে ওই বুয়া কাজ করতেছেন, আপনার থালা বাসন ধুইতেছেন। উনি ঘুরে আবার ওনাদের পিছনের বারান্দা আছে, বারান্দার দিকে যখন যাচ্ছেন ছেলের রুমের যে আপনার ওয়াশরুমটা আছে ওইখানে যেয়ে দেখেন যে বুয়া আপনার কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই চিন্তা করেন একজন মহিলা একই টাইমে আপনার রান্নাঘরে আপনার থালা বাসন ধুইতেছেন, আবার উনি সেকেন্ড টাইম একই সাথে দুই জায়গায়, এবং খালামা বলতেছেন যে আমি এটা কি দেখলাম। তো যাই হোক সেদিনের মতো ঘটনা এইখানেই, বুয়া তারপর কাজ কাজ করে চলে গেছেন আর আমি মনে করলাম যে আমি হয়তো ভুল দেখছি। তো রাতে যখন আমার হাজবেন্ড আসলেন, আইসা বললেন যে আমি তখন একটু ঘুমাই গেছিলাম, উনি এর মধ্যে আসছেন, হাজবেন্ড আসছে, আইসা বললো যে ছেলে তো ঘুমাচ্ছে তুমি কি করতেছো। তো উনি আমি বললাম যে আজকে
আমি না মানে উনি
বলতেছেন, তো উনি বলতেছেন যে আমি তো এই ঘুমাই গেছিলাম, বুয়া আইসা কাজ করছে, হ্যাঁ তোমার ঘর দেখে আমি বুঝছি যে বুয়া আসছিল, যাক বুয়ার কি হয়েছে, কয় মেয়ের কি একটা সমস্যা হয়েছিল। তা রাতে শোয়ার সময় আমি হাজবেন্ডকে বললাম জানো একটা ঘটনা ঘটলো আজকে, আমি দেখলাম বুয়া একই সময়ে রান্নাঘরের কাজ করতেছে, আবার এক সময় দেখলাম যে সে আবার কি বলে আপনার বাবুর ওয়াশরুমে সে কাপড় কাচতেছে। তখন আমার হাজবেন্ড বললো যে দেখো তোমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, তুমি কি দেখতেছো না দেখতেছো এগুলো নিয়ে মাথা ঘামায়ও না, যে আল্লাহ আল্লাহ করে আমি ঢাকায় ফোন করছি আম্মারা আসতেছে তারা তাড়াতাড়ি করো। তো পরের দিন রাসেল ভাই বললো যে উনি ঘুমাইছিলেন খালাম্মা ড্রয়িং রুমেই ঘুমাচ্ছিল, ইয়া ওনার বেডরুমে ঘুমাইছিলেন, তো বুয়া আইসা ওনাকে ডাকতেছেন। দরজা কিন্তু লক ছিল, রাসেল ভাই একটু মার্ক করেন যে দরজাটা কিন্তু বন্ধ এবং বুয়ার ঢুকার কোনো ইয়ে নেই, ওনার হাজবেন্ডের কাছে চাবি আছে কিন্তু বুয়া কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারে। উনি ওনাকে ডাকতেছেন যে খালা কাজ শেষ, ইয়া বলতেছে খালা আজকে যেই কাজগুলো কি কি কাজ করবো। তো বুয়ার আমি কিন্তু তখন বুয়ার দিকে তাকে বললাম যে ও বুয়া আসছেন, আচ্ছা কিভাবে আসলো না আসলো এগুলো আমি তখন আর খেয়াল করিনি। তো বুয়া আমাকে বললো যে খালা আমি কাজগুলি করি আপনি এখানে এই নেন, আপনাকে একটা একটা প্যাকেট দিল খালা মার কাছে, একটা প্যাকেট বলো কয় এটা কি, কয় খালা এটা আপনার জন্য আনছি আপনি একটু খান, কয় এটা কি, কয় আপনি আপনার জন্য আনছি নেন না একটু দেখেন কি। তো আমি ওই প্যাকেটটা খুলে খালাম্মা বলতেছি যে আমি প্যাকেটটা খুলে দেখলাম যে ওইটার মধ্যে তেঁতুল আর কি, ওই যে পাহাড়ের ভাজে ভাজে যে তেঁতুল রাস্তা হয় খুব ছোটো আকারে কিন্তু তেঁতুলগুলো অনেক মিষ্টি হয় বলে। তো খালাম্মা বললো যে আস্তা তেঁতুলের ইয়া সহ খোসা সহ তেঁতুল এক চোপা তেঁতুল। তো তেঁতুলটা আমি বের করে বললাম খালা আপনি কীভাবে জানলেন যে আমার তেঁতুল খেতে ইচ্ছা করছে, আমি গত রাতেই চিন্তা করতেছিলাম যে আজকে আপনি আসলে একটু টাকা দিব আপনি কিন্তু বাজার থেকে তেঁতুল কিনে এনে দেবেন আমার। তাই খালা এই সময় মাদের কী খেতে হয় আমি কিন্তু জানি, আমি তো মা হয়েছি। তো আমি করলাম কি, একটাতে খালামা বলতেছে যে আমি একটা দুইটা তেঁতুল খুলে মুখে দিয়ে মনে হলো এত মিষ্টি যে আসলে নর্মাল তেঁতুলের মতো স্বাদ না ওই তেঁতুলের। তো উনি বললো যে খালা চলে গেলেন কাজে। তো কিছুক্ষণ পরে আমি ওখানে শুয়ে আছি হঠাৎ করে আবার গতকাল রাতে গতকালকের মতোই আমি শুনতেছি যে বুয়া ওই কিছুক্ষণ ঝাড়ু দিতেছে, কার্পেটের উপরে ঝাড়ু দিতেছে, তারপর ওই যে রান্নাঘরে কাজ করতেছে, আবার আপনার বাথরুমে কাজ করতেছে। তো আমি হঠাৎ করে রান্না বললাম কি, এই কালকে যে দেখলাম বুয়াকে, আমার মনে পড়লো যে কালকে যে দেখলাম একসাথে দুই জায়গায় কাজ করে, আজকে দেখি তো তাড়াতাড়ি। তো উনি রাসেল ভাই উঠে রান্নাঘরে যায় দাঁড়াইলেন, দাঁড়ায় দেখে যে বুয়া ঠিকই রান্নাঘরে ওই যে আপনার থালা বাসন ধুইতেছে, পানি কল ছাড়া কল পড়তেছে, পানি পড়তেছে, উনি ধুইতেছে। আর ওনার দিকে তাকায় একটা হাসি দিল বুয়া, যে বুয়া আর কত করতে হাসি দিল। তো আমি আবার ঘুরিয়া যখন বাবুর রুম বাথরুমটার মধ্যে গেলাম যেখানে কাপড় ধুইতেছে, যা দেখি না ওইটা কিছু নাই, দরজাটা বন্ধ, ভিতরে কোনো কিছু। আমি বললাম ও আচ্ছা, আমি হয়তো ভুল দেখতে। আমি যখন আবার ওইখান থেকে ঘুরে ডাইনিং স্পেসের মধ্যে আসছি, ঠিক তখন ওই আপনার রান্না বাবুর বাথরুমটার মধ্যে থেকে কাপড় ধর সরতে আসতেছে। তো আমি করলাম কি, ঘুরে আবার তাদের খালামা বলতেছে যে আমি ঘুরে আবার বাবুর বাথরুমে যখন গেছি, তো তখন দেখি যে বুয়া ওইখানে কাপড় দিতেছেন, বসে আমার দিকে পিছন ফিরে বসে কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই, একটার সাথে একজন মহিলাকে দুই জায়গাতে দেখাটা কিন্তু একটু নর্মাল না। হ্যাঁ, আর ওই শরীরের অবস্থাটা যদি ওরকম থাকে, তো বুয়া তখন খালামা বলতেছে যে এইটা দেখে দেখার পরে আমার কোনো হিতাহিত জ্ঞান নেই, আমি আবার আর কি কনফার্ম করার জন্য ইয়াতে আসছি, কি বলে রান্নাঘরে এসে দেখি যে বুয়া ওইখানে দাঁড়ায় আমার দিকে তাকায় একটা হাসি দিচ্ছে। এইটা দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তো আমি ওইখানে পড়ে গেছি। তো এরপরে আর কি সেই দিনই খালাম্মাকে আর কি খালাম্মা বললেন যে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, ওনার হাজবেন্ড আইসা দেখছেন উনি ফ্লোরে পড়ে দিচ্ছেন, তো আপনার ওনাকে হসপিটালে ভর্তি করালো, ওনার যে এই মেয়েটা হইলো আর কি আমার বন্ধুর যে ছোট বোনটা হইলো। তো উনি এরপরে ছেলেকে নিয়ে স্কুলে যখন গেছেন, আসলে স্কুলের যে অন্য অন্য বাসায় কাজ করতেন বুয়া, তো তাদের সাথে কথা হওয়ার পরে তারা বললো যে বুয়া তো প্রায় এক মাস আগে ধরে আমাদের বাসায় আসেন না আর কি, অন্য যে বাসায়গুলো কাজ করতেন কমিউনিটিতে যে বাসাগুলোতে কাজ করতেন,
যে
তো তারা বললো যে এক মাসে তো আসছেন না। তো খালাম্মা বললো যে 15 দিন আগেও তো বুয়া আমার বাসায় কাজ করে গেল, আমি হসপিটালে ভর্তি হওয়ার আগে। তো তারপরে ওনাকে হাজবেন্ডকে দিয়ে উনি এটা ওই করাইলেন, অনেক খোঁজ খবর করে বুয়ার খবরটা নিলেন। যে খবর নিয়ে দেখলেন যে ওই বুয়ার যে একটা মেয়ে ছিল অটিস্টিক, তো ওই মেয়েটা এবং ওই বুয়া একটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে রাসেল ভাই। কিন্তু এই এক মাস আগে তারা মারা গেছেন, এক মাস ধরে কাজ করেছে, তার বাসায় কিন্তু একটা সাপোর্টটা দিছেন। তাহলে এই সাপোর্টটা কে দিল? এবং খালামা আরেকটা জিনিস বললো যে আমার যে মেয়েটা হওয়ার পরে এইটাই হলো আমার কাছে খুব ভালো লাগছে, যে আমি ওই ও তো আমার ছোট বোনের মতো বিয়ে হয়ে গেছে, ওর সাথে যখন স্কুলে কোনো ঘটনা ঘটতো, হ্যাঁ স্কুলে যখন ঘটনা ঘটতো তখন রাসেল ভাই এটা কি আসলে সেই ঘটনা? দেখেন যে ওই ঘটনা কিন্তু খালাম্মা আমাকে বলছে যে আমি কোনো হুজুরের সাথেও শেয়ার করি না, এটা শেয়ার করলে জরুর অন্যরকম ঘটনা ঘটতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু আমাকে আসলে খালাম্মা বলছে যে আমি কিন্তু এই পর্যন্ত কারোর সাথে শেয়ার করি না ব্যাপারটা। তো এই বোনটার সাথে কেউ যদি কোনো রকম মিসবিহেভ করে, ইভেন দো ক্লাসের টিচাররা যদি মারে, তাহলে তাদের হাত খুলে যায়, খালাম্মা তার মেয়েটাকে কিছু বলতে পারে না। হ্যাঁ, তো রাসেল ভাই তো এই ছিল আজকে ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ, আমরা চলে যাব ডক্টর আলিফের কাছে, আমাদের হাতে সময় খুবই কম, অনেক অনেক গেস্ট আজকে, আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে। জি
বলবো ভাইয়া, জি ঘটনা বলবো।
হ্যাঁ
আচ্ছা, আমার যে থার্ড স্টোরিটা সেটা হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার আর কি শেখ জাহিদ নামে একজন আমার কাছে আমাকে ঘটনা পাঠিয়েছিল। এটা তার দাদার ঘটনা, 1987 সালের ঘটনা, এবং তিনি পেশায় ছিলেন একজন গ্রাম্য ডাক্তার আর কি। গ্রামের ডাক্তার মানে ওই সময় একটা ট্রেনিং নিয়ে তিনি গ্রামের গরিব মানে যারা ঢাকায় আসতে পারত না তাদের একটা প্রাইমারি ট্রিটমেন্ট করতেন আর কি, মানে MBBS ডক্টর ছিলেন না, মানে গ্রামের ডাক্তার ছিলেন আর কি। তো রেগুলার সময় মাগরিবের মানে রেগুলারলি তিনি রোগী দেখেন, মাগরিবের আদান মানে মাগরিবের ওয়াক পর্যন্ত, নামাজ পরে সে মোটামুটি তার দোকানটা বন্ধ করে বাড়ি চলে আসেন। ওই দিনও এক ব্যতিক্রম কিছু না, মাগরিবের নামাজ শেষ করে দোকান বন্ধ করতে যাবেন এমন করে এমন সময় দেখা গেল বাইরে তার দোকানের বাইরে কয়েকজন লোক এসে দাঁড়িয়ে আছে এবং তাকে নিয়ে যেতে এসছে, যে পাশের বসে অমুক খুব অসুস্থ, এবং উনিও জানতেন যে আমি অসুস্থ, অমুক খুব অসুস্থ, আপনি তো আমাদের সাথে চলেন আর কি, ওনার অবস্থা তো দেখেন কি অবস্থা, মনে হয় সময় নেই আর। তো উনি বলে দোকান দোকান বন্ধ করে ওনাদের সাথে গেলেন, এবং বাড়িতে যাওয়ার পর দেখলেন যে উনি আর জীবিত নাই আর কি, যে লোকটার জন্য গেছেন আর কি। তো যেহেতু জীবিত নাই, তো এখন দাফন গাফনের জন্য লোকজন সব ডিসিশন নিচ্ছে, এবং ঢাকা শহর থেকে আত্মীয় স্বজন এবং ওনার দুই ছেলে ঢাকা শহরে ঢাকায় থাকতো, ওই জন্য গোপালগঞ্জে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তো জানাজা হয় রাত্রে একটার দিকে জানাজা হওয়ার পরে কবরস্থানে কবরস্থ করার পরে ওনাকে ওই বাড়ির থেকে লোকজন বলে যে রাত্রে বাড়িতে যাবেন, আপনি থেকে যেতে পারেন। তখন যে আমাকে ঘটনা পাঠাচ্ছেন তার বাবা তখন ছোট আর কি, যে আমার ছোট তার বাবা না সরি তার চাচা তখন ছোট, বলে আমার বাচ্চা ছোট আছে বাড়িতে আমাকে যেতে হবে, আমাকে আমি চলে যাব সমস্যা নাই, আমি আপনি টেনশন করেন না। তো তার যেই বাড়ির থেকে তিনি তার বাড়িতে যাবেন সেই বাড়িটা যাওয়ার আগে গিয়ে ওই বাড়ি থেকে রাস্তা একটা পাকা রাস্তায় উঠতে হতো এবং এই পাকা রাস্তা পর্যন্ত পুরোটাই একটা বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যেতে হতো এবং পাকা রাস্তা দিয়ে আবার কিছু দূর আগানোর পরে আবার বাম সাইড দিয়ে নেমে কাঁচা রাস্তায় নেমে তার বাড়ি দিকে যেতে হতো। তো তিনি কি করলেন, ওই বাড়ি থেকে রওনা দিলেন এবং সাত পাঁচ চিন্তা করতে করে আস্তে আস্তে রওনা দিয়ে দিলেন। তো বাঁশ ঝাড়টা পুরোটাই অন্ধকার ছিলেন অন্ধকার ছিল আর কি, তখন মানে আশেপাশে আলো থাকলেও বাঁশ ঝাড়ের কারণে কোনো কিছু দেখা যায় না এরকম অবস্থা, অনেক বড় বড় গাছ ছিল। তো ওই বাঁশ ঝাড় দিয়ে যাওয়ার পথে হাতের বাম দিকে পরে কবর, অনেক কবর। কবর বলতে রাসেল ভাই মানুষ মারা গেলে যে বাউন্ডারি লেস কবরগুলো, এখানে বাউন্ড মানে কবরস্থান সবাই জানে কিন্তু ওইটার আশেপাশে কোনো বাউন্ডারি ছিল না, যেগুলো পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এটা রাস্তাটা পাকা রাস্তার দিকে উঠে উনি রাস্তা দিয়ে হাঁটা মানে হেঁটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখলো তার সামনে যে একটা বিড়াল দৌড়ে গেল। খুব সিম্পলি খুব নর্মালি তিনি বুঝলেন যে বিড়াল যেতেই পারে, খুব আহামরি কিছু না, উনি হাঁটা দিলেন এবং উনি এসব জিনিস খুব কম বিশ্বাস করতেন যে তার উপরে কিছু আছর করবে, তাকে কেউ ভয় দেখাবে, তিনি কিছু দেখবেন, যেহেতু আগে কিছু দেখেন নেই এখনো কোনো কিছু ভয় নাই তার। তিনি হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় ওঠার আগেই আরেকটা কুকুর তার সামনে দিয়ে পার হয়ে যায়, কুকুরটা বেশ বড় সাইজের রাস্তা পার হয়ে যায় এবং তিনি পাকা রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতে করতে পাকা রাস্তায় উঠে যান যে এখন কোনো প্রবলেম হয়নি, এখন তো পাকা রাস্তা উঠে গেছি, পাকা রাস্তা থেকে নেমে গেলে তো আমার বাড়ি চার পাঁচ মিনিট। পাকা রাস্তা দিয়ে কিছু দূর সামনে আগাতেই তিনি দেখলেন যে ওই বিড়াল কুকুরগুলো বিড়াল না কয়েকটা কুকুর তার সামনে দিয়ে আসছে এবং তাকে কিছু দিয়ে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছে, জেন না বা কিছু ঘেউ ঘেউ করে তাকে তাড়ানোর চেষ্টা করছে যেখান থেকে চলে যাওয়া কিছু একটা। তো তাদের বাড়িতে যাওয়ার পথে হাতের ডান দিকে একটা শ্মশান ঘাট পড়ে এবং শ্মশান ঘাটের সামনে যেটা গেট ছিল এরকম যে উনি যে বাড়িতে বাম দিকে নামবে আর ডান দিকে পরে শ্মশান ঘাট, উনি হঠাৎ করে দেখলেন যে শ্মশান ঘাটে একটা লাশ পড়ছে। তো এতক্ষণ ধরে উনি হাঁটছে তার কাছে মনে হচ্ছিল তার পিছনে কেউ হাঁটছে, কয়েকবার সে পিছনে তাকায়ও যে পিছনে কেউ আছে কিনা, দেখে যে না পিছনে কেউ নাই, এরকম একবার পিছনে ঘুরেই ফেলে যে মনে হচ্ছিল পিছনে কেউ আছে বা 100 গজ 200 গজ 200 গজ পিছনে কেউ হাঁটছে, পিছনে তাকে দেখে না কেউ নাই। তো হঠাৎ করে এই শ্মশানে আসার পর তিনি দেখলেন অনেকগুলো মানুষ লম্বা লম্বা অনেকগুলো মানুষ একটা লাশ পড়াচ্ছে। তিনি খুবই মানে রিল্যাক্সড হন যে নাকি আসলে ঠিক আছে লোকজন পাওয়া গেল কাউকে পাওয়া গেল। তো উনি শ্মশানের পাশ দিয়ে দেয়াল ঘেঁষে হেঁটে যাচ্ছে যে এমন সময় দেখলো যে লোকগুলা ওই যেই লোকগুলা লাশ পড়াচ্ছে এবং যে লাশটা ইভেন পড়ছে তাকে প্রপারলি দেখা যাচ্ছে, কারণ লাশটা যখন পুরায় তখন পুরাটা কাঠ দিয়ে ঢেকে ফেলা হয় কিন্তু ওই লাশটা প্রপার মানে পুরো কমপ্লিটলি দেখা যাচ্ছে এবং তার চারিপাশে যে কয়জন লোক ওই লাশ পড়াচ্ছিল তারা তার দিকে তাকিয়ে আছে। উনি একটা পর্যায়ে ওভারলুক করে সামনে শ্মশান ঘাটটা ক্রস করে গেলেন, ওয়েট এ মিনিট, শ্মশান ঘাটটা যে ক্রস করে গেলাম এই শ্মশান ঘাটটা তো অনেকদিন যাবৎ বন্ধ, এখানে তো কোনো ধরনের লাশ পোড়ানো হয় না, এলাকার লোকজনরা সবাই এই জায়গায় লাশ পোড়ানো বন্ধ করে দিয়েছে কারণ সরকারের খাস জমি এটা, এখানে লাশ পোড়ানো যাবে না। কিন্তু এইখানে লাশ পোড়াচ্ছে কেন, লাশ পোড়াচ্ছে কে তাইলে? উনি কি করলেন, প্রায় 50-60 গজ দূরে হাঁটার পরে পিছনে তাকালেন এবং চোখগুলা কোথায় পজিশন করা কিন্তু বোঝা যাচ্ছে না দূর থেকে, কিন্তু তার কাছে মনে হলো ওই যে কয়েকজন লোক এই লাশ পড়েছে সেটা তার দিকেই তাকিয়ে আছে। তিনি কি করলেন, পাকা রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তায় নেমে গেলেন তার বাড়ির দিকে। এই পর্যায়ে তার কোনো প্রবলেম হলো না, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল এবং বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে বাড়িতে যে তিনি অজ্ঞান হয়ে যান যে এরকম ঘটনা তো তিনি আগে কখনো ফেস করেন নাই। কয়েকজন বা বাড়ির লোকজনকে নিয়ে যান ওই শ্মশানঘাটে, যে আদৌ কোনো কিছু পড়েছিল নাকি ওই দিন এখানে পরে, কারণ যদি আপনাকে আজকে কেউ পড়ায় তো পরের দিন সব আপনি দেখতে পাবেন যে আপনার অনেক কিছু পুরানো পড়া জিনিস পড়ে থাকে। তো লোকজন নিয়ে যায় যে দেখে যে আজও ওখানে কিছু পড়া ছিল না এবং পুরানো অবস্থায় কিছু পাওয়া যায় না। এটাই ছিল আসলে ছোট ঘটনা যদি আমি ছোট করে বলেছি।
এবং এই 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 শ্মশান তো অলরেডি পরিত্যক্ত ছিল, তাই
পরিত্যক্ত ছিল,
অলরেডি পরিত্যক্ত ছিল। কি মনে হয় আলিফ, এটা আসলে কারণটা কি হতে পারে?
এবং আমি শেষ করি নি রাসেল ভাই।
আচ্ছা আচ্ছা শুনি। হ্যাঁ হ্যাঁ,
তো কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে তার বাড়িতে যাওয়ার পথে,
হ্যাঁ,
তো বাড়ির গেটের ঠিক 100 গজ সামনে একটা লোক মানে দাঁড়ানো অবস্থায় আগুন মানে দূর থেকে মনে হচ্ছিল যে আগুন জ্বলছে, কিছু আগুনের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তুমি কাছে যাওয়ার পর যেটা দেখলো যে যেই মানুষটার লাশ পোড়াচ্ছিল সেই মানুষটা কাশ হয়ে জায়গায় দাঁড়িয়ে আছে,
সেই মানুষ
সেই মানুষটাই কিন্তু প্রপারলি বোঝা ছিল না আদৌ সেই মানুষটা, কিন্তু এই কিছুক্ষণ আগে যাকে দেখলো লাশ পড়ছে তিনি কাঠ হয়ে যান, একজন মানুষ দাঁড়িয়ে আছে। এরপরে তিনি অজ্ঞান হয়ে যান, বাসায় যে বলে যে এই ঘটনা আমি এই ঘটনা ফেস করে আসছি গতকালকে রাতে। এমন না যে তিনি আগে কখনো পজেস ছিল বা তার ফ্যামিলিতে কোনো এরকম কেউ পজেস হয়েছিল বা তিনি আগে কেউ এরকম ফেস করেছে, এরকম আগে অনেকবার রাতে ঘটনা ঘটেছে কিন্তু এর আগে তিনি কখনো এরকম কিছু ফেস করেন নাই। পরে লোকজন নিয়ে যাওয়া হয় এবং ওই শ্মশান যে সেখানে আগে পোড়ানো হতো ওইখানে দেখে পাই যে তালা মারা এবং ওখানে কোনো চিহ্নই নাই যে কেউ ওখানে লাশ পুড়িয়েছে বা সামথিং। এটাই ছিল ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ, আপনাকে এবং আপনাকে স্টুডিওতে আসার জন্য, এবং বাবুন আপনাকে অনেকদিন পরে বাবুন সাহেব আসলেন আমাদের বাবুন ভাই, এবং আশা করছি এখন থেকে রেগুলার হবেন দুজনে। আলিফ তো রেগুলার আছেনই এবং আমি সামনে হ্যালোইনেও আলিফকে এক্সপেক্ট করব। তো যাই হোক, আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, তারপর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি।
বাজারে না গিয়ে বাবা ঘাটে চলে এসেছি, অল্প খরচে পদ্মার ইলিশ কিনেছি।
অল্প পাবো আসলে কি তত, আসা যাওয়ার খরচ সহ হিসেব করে দেখো, হে হিসেব করে দেখো।
আসলে তো সব মিলিয়ে অনেক, অন্য কোথাও বেশি পড়লেও বাংলা লিঙ্কে 59 টাকা রিচার্জে ট্যাক্স সহ সব মিলিয়ে সেকেন্ডে 1 পয়সা। বাংলা লিঙ্ক,
ফেস ইট, ফেস ইট, রেডিও মানে ফুর্তি, রেডিও ফুর্তি। ফুট FM, the night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুটের এটা ফ্যাম, চলছে ভূত ফ্যাম, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথিরা। প্রথমেই আমি যাব হচ্ছে আমাদের নতুন আরেকজন অতিথি এসছেন, তিনি প্রথমবারের মতো আজকে আমাদের এখানে এসছেন, তার ঘটনায় যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আমার ঘটনায় যাব।
আমি এসেছি মিরপুর থেকে, আমি মোহাম্মদ এহসানুল হক।
জি, চলে যাই আপনার ঘটনায়।
ভাই আপনার,
জি একটু কাছে এসে বলতে হবে। জি,
আমার ঘটনাটি অ্যাকচুয়ালি 1960 সালের দিকে আমার নানার সাথে ঘটে যাওয়া। এই ঘটনাটি ঘটেছে আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধাতে। তো আমার নানার যে বড় ভাই ছিলেন, আমার সম্পর্কে বর্ণনা হন, তার বিয়ের ঘটনা। তো যথারীতি আগে, রাসেল ভাই আপনারা জানেন যে আগে তেমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, যার কারণে বরযাত্রীরা, মানে আমার নানার বর্ণনা শ্বশুরবাড়িতে একটু দূরে হওয়ার কারণে বরযাত্রীরা ট্রেনে গেছিল। তো আস্তে আস্তে বিয়া সম্পূর্ণ করতে করতে মোটামুটি অনেক রাত হয়ে যায়, যার কারণে পরবর্তীতে আস্তে আস্তে অনেক রাত। তো নতুন বউ নিয়ে তখন তারা তার শ্বশুরবাড়ির লোকের আসতে দেয়নি। তাই আমার নানা স্বনামধন্য স্কুল টিচার ওই এলাকার, তো সে মানুষের বাসায় থাকতে পছন্দ করতো না। তো সে কি করলো, সে একা, মানে একটু রাগের মতো হয়ে একা একা চলে আসলো। তো শেষ ট্রেন ছিল রাত 12টায়, সেই ট্রেনে করে আমার নানা, মানে আমাদের গাইবান্ধার উদ্দেশ্যে আসলো। তো আসার সময় রাসেল ভাই কোনো প্রবলেম হয়নি, সে ভালোভাবেই স্টেশন নামে। তো স্টেশন থেকে আমাদের নানা বাড়িতে প্রায় 3-4 কিলো রাস্তা হেঁটে যেতে হয়, সে তার মধ্যে রেল লাইন দিয়ে হাঁটতে হয় 2-3 দিনের মতো, এরপরে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হয়। তো রাসেল ভাই ঘটনাটা হয় যখন স্টেশনে নামে, ট্রেনটা তাকে ক্রস করে সে রেল লাইন দিয়ে হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। তো কিছু দূরে যাওয়ার পর রাসেল ভাই, আমাদের ওখানে একটা রেল লাইনের পাশে একটা জায়গা আছে যেটা আর কি, মানে হাতের বাম পাশে পরে হচ্ছে শ্মশানঘাট এবং ডান পাশে পরে হচ্ছে বিল। তো আমার নানা করলো কি, সেই শ্মশানঘাটটা যখন ক্রস করবে তখন অনেক দূর থেকে খেয়াল করলো যে সেই শ্মশানঘাটে মধ্যে, মানে কোনো একটা জিনিস ছায়ার মতো দেখা যাচ্ছে দূর থেকে আচ্ছালয়। সে শ্মশানঘাটে এক পা দিয়ে রেখেছে এবং বিলের মাঝখানে আর এক পা, মাঝখান দিয়ে রেল লাইনটা গেছে। তো রাসেল ভাই, নানা তো দূর থেকে দেখে সে অনেক সাহসী লোক ছিল, যাই হোক সে তেমন ভয় না পেলেও তার কাছে তার স্মোকিং করার অভ্যাস ছিল, যার কারণে সে মানে অনেক দূর থেকে মানে সিগারেট ধরায়। তো তার কাছে যে 2-3টা সিগারেট ছিল রাসেল ভাই, সেটা মানে ওই জিনিসটার কাছে আস্তে আস্তে শেষ হয়ে যায়। পরবর্তীতে আমার নানা চিন্তা করে যে এবার তো আমাকে ধরবে, আমার আজকে মৃত্যু হবে, না হলে কিছু একটা করবেও। তো আমার নানা খুব ভয় পায় এবং রেল লাইনে বসে বসে, এখন আমাদের গ্রামের কথা, একটা গ্রামের মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে শয়তানের উপরে শয়তানি করলেও নাকি শয়তান সেটা ধরে না। তো নানা সেটা করলো, তার পরনে প্যান্ট ছিল, সেই প্যান্টটা খুলে মাথায় বাঁধলো। মাথায় বাঁধার পরে ভুটটা, মানে যেটাই ছিল আর কি, যে জিনিসটা সেটা আর কি মানে চলে গেল ওইখান থেকে। তো রাসেল ভাই সেখান থেকে নানা মানে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং সে মানে প্রায় অজ্ঞানের মতো অবস্থা, কিন্তু তার ভিতরে একটা চেষ্টা ছিল তাকে বাড়িতে যেতে হবে, যার কারণে সেখান থেকে সে দৌড় শুরু করে এবং দৌড় দিয়ে সে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। তো সেদিন রাতে আমার নানার বাবা যিনি ছিলেন সে মানে মোটামুটি ওঝা টাইপের একজন কবিরাজ ছিলেন, যে আর কি মানে ঝাড়ফুঁক করাইতে পারত, তো যার কারণে মানে সে বাড়িতে এসে তার বাবা তাকে ঝাড়ফুঁক দিয়ে আর কি সেদিনের মতো সুস্থ করে তোলে। কিন্তু আসলে সেদিন রাতে যাওয়ার পরে পরবর্তী দিন যে রাতটা হয় সেটা হচ্ছে আমার নানা বিছানায় শুয়েছিল আর আমার নানার মা এবং বাবা তারা নিচে শুয়েছিল। তো গ্রামে যেটা হয় রাসেল ভাই যে মানে ইয়াং বয়সের ছেলেপেলেরা তারা লুঙ্গি পরে এবং খালি গায়ে ঘুমায় গরমের দিনে, তো হারিকেন চলছিল এমন সময় রাসেল ভাই আমার নানা খেয়াল করলো দরজা দিয়ে মানে দরজা খোলা ছাড়াই দরজার ভিতর দিয়ে মানে কিছু একটা প্রবেশ করলো, মানে সেটা দেখতে অনেকটা গরিলার মতো সারা গা লোমশও ছিল সারা শরীরে। তো আমার নানা দেখে মানে তন্দ্রার মতো ছিল, তো মানে সে ওইটা হ্যালোসিনেশন বা যাই বলে মানে কাটানোর চেষ্টা করলো, কিন্তু সেই জিনিসটা একটু পরেই তার ঘাড়ের নিচ দিয়ে একহাত এবং পায়ের নিচ দিয়ে একহাত দিয়ে তাকে বিছানা থেকে তুলে ফেললো। তো তুলে ফেলার পরে নানা তখন মানে চিৎকার করার চেষ্টা করছে, নড়াচড়া করার চেষ্টা করছে, কিন্তু কিছু পারছে না, কোনো একটা কিছু তাকে আটকিয়ে রেখেছে, যার কারণে সে মানে ওই কাজ মানে চিল্লাচিল্লি করতে পারছে না। পরে সেই জিনিস যখন তাকে অনেক মানে অনেকটা দূরে মানে দরজার কাছে নিয়ে গেছে তখন আর কি আমার নানা একটা জোরে চিৎকার দেয় এবং তার মা বাবার গায়ের উপর পড়ে যায় আর কি সেই দিন। তো সেই জিনিসটা তাকে ফেলে রেখে চলে যায় এবং এই জিনিসটা লোমশ মানে এই জিনিসটা আমার নানার মা বাবা সবাই দেখেছে যে ওটা হচ্ছে মানে যে লোমগুলো ছিল সেগুলো পরদিন সকালে আমার নানার গায়ে পাওয়া যায় একটা কালো বিড়ালের মতো লোম। তো এখান থেকে আর কি ঘটনাটা মানে সবাই বিশ্বাস করে এবং এই ছিল আমার ঘটনা।
কি ছিল ওটা কি পরে জানা যায়নি না? ওটা
না ওইটা পরে।
থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা কাইন্ডলি আমাকে একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। জি
আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম রিসনা। আমি মোহাম্মদ তবিউল ইসলাম, এসছি মিরপুর এক থেকে। তো রাসেল ভাই আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমার মায়ের মুখ থেকে শোনা, এটা ঘটেছিল মাদারীপুর জেলার কোনো একটি গ্রামে আর কি। তো তো সরাসরি আমি ঘটনা চলে যাচ্ছি। তো রাসেল ভাই আপনি জানবেন এখনও জানি যে এলাকার ঘটনাটা আমি শেয়ার করবো এখনও সে এলাকায় আসলে বিদ্যুতের অবস্থা তোরা ভালো না। তো ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 40-45 বছর আগে। তো তখনকার অবস্থা তো অনুমানই করা যায়, যেহেতু এখনকার অবস্থা বুঝে তো বোঝা যায় তখন কি ছিল। তো তারা আমার যে বাড়িতে ঘটনা ঘটে তো আমার নানা বাড়ি থেকে তার কয়েকটা বাড়ি পরে আর কি যে বাসার ঘটনাটা। তো তারা বাসা ছিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যাদের বয়স ছিল 60 উর্ধ আর কি, 60-70 বছর বয়স। তো তাদের ছেলে মেয়েরা তখন ঢাকাতেই থাকতো এবং বাসাতে তারা দুজনেই থাকতো। তো এমনই এক রাতে আনুমানিক রাত 12-1টার দিকে তো স্বাভাবিকভাবে তার হাজব্যান্ড মারা যায় আর কি। তো স্বামী মারা যাওয়ার পরে যেহেতু অনেক রাত এবং তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা আধুনিক ছিল না যে কাউকে ফোন দিয়ে আনবে বা ডেকে আনবে, আর বাড়ির ডিস্টেন্সটাও ছিল অনেক বেশি আর কি, একটা বাড়ি থেকে একটা বাড়ি প্রায় অনেকটা দূর। তো সে তার হাজব্যান্ডের লাশটাকে মানে মাঝের ঘর থেকে নিয়ে সামনের যে বারান্দার মতো যে অংশটা সেখানে রেখে সে একটা চাদর দিয়ে ঢেকে ওই পাশে বসে কান্না করতেছিল আর কি, বিলাপ করে কান্না করা যেটা বলে আর কি এক কথায়। তো বিলাপ করে কান্না করতেছিল সে। আসলে যদিও তার স্বামী তারপর ভয় বলতে আসলে কিন্তু কিছু ছিল না, কিন্তু তার মূলত ওই বিলাপ করে কান্নাকাটি করতেছিল। এক মুহূর্তে যেটা হয় আর কি, সে হঠাৎ করে শুনতে পায় কেউ সে তার দরজায় ঠক ঠক করে আর কি টোকা দিচ্ছে। তো প্রথমে একবার ডাক দিয়ে বলে যে ভাবি দরজাটা খোলেন, আপনার কান্নাকাটিতে তো আর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম, তো কী হয়েছে? তো সে আসলে কোনো রকম চিন্তা না করেই, যেহেতু তার ভিতরে একটা ভয় ছিল এবং তার হাজব্যান্ডও মারা গিয়েছে, সে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় একটা ডাকের পরেই। তো তারা বলে যে তোমার কান্নাকাটিতে তো আর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম, তাই তো চলো ঘরে চলো কী হিসেবে দেখি। তো গিয়ে দেখে যে রাস্তা সরে রাখছে সামনের রুমে। তো বলে যে ঠিক আছে, বসলো। নর্মালি বসার পরে তারা যে দুজন আসছে হাজব্যান্ড ওয়াইফ, তারাও সে তাকে চিনে আর কি, মহিলা চিনতেছে যে পাশের বাড়ির ভাবি আর ভাই আসছে আর কি। তো বলে তোরা বলতেছে যে কীভাবে মারা গেল ভাবি? তো বলতো নর্মালি মারা গেছে। তো তারা কান্না করতেছিল এবং পাশে দুজন হাজব্যান্ডের ওয়াইফ যে দুজন আসছে রাসেল ভাই, তারা দুজন দুই পাশে গিয়ে বসছে লাশে এবং ওনাকে বলতেছে যে ভাবি তুমি তো কান্নাকাটি করতেছো, কিছু মনে হয় খাওয়া দাওয়া করো নাই, তো তুমি এক কাজ করো তুমি একটু শুয়ে থাকো পাশে। তো পাশে একটু শুয়ে থাকো। তো সে আসলে হাজব্যান্ড মারা গেছে, তো তারপরে ওইভাবে ঘুমও আসে না, সে পাশে একটু হাতের মধ্যে মাথাটা রেখে একটু কাত হয়েছিল আর কি, তো অনেক রাতও হয়েছে আর উনি ওনারা দুজন দুপাশে বসেছিল। তো উনি বলতেছে যে ওই যে পুরুষটা ছিল সাথে, উনি বলতেছে ভাবি লাইটটা আপনার কুপি যেটা ছিল আর কি, মানে আপনার কেরোসিন দিয়ে যে আপনার অনেক আগে আলোর ব্যবস্থার জন্য রাতের বেলা কুপি যেটাকে বলতো আর কি, হারিকেন টাইপের ছোট আর কি, তো ওই কুপিটা বলতেছে ভাবি কুপিটা নিভিয়ে দেই, তো শুধু শুধু এটা জ্বালিয়ে রেখে কেরোসিন পুরো তো আর লাভ নাই, আর আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন, যেহেতু অনেক ইয়ে গেছে আপনার উপর, আপনার ইয়েটাও ভালো না, মন টনও ভালো না, তো সে যেহেতু ঘুমাসতেছে না, সে কুপিটা আসলে এক প্রকার জোর করেই বন্ধ করে দেয়, উনি নিষেধ করতেছিল বাট ওরা কোনো রকম পড়া না করে নিজেরাই বন্ধ করে দেয়। তো দেওয়ার পরে একটা সময় সে মানে কান্না করতেছিল, সে এবং খেয়াল করলো যে আস্তে আস্তে মানে সে চাদরের নিচ দিয়ে চাদর থেকে উঠিয়ে হাত দিয়ে কিছু একটা ছিঁড়ে ছিঁড়েতে মানে দুজন খাচ্ছে পাশে বসে আর কি। তো সেটা দেখ বুঝে তো মানে কয়েকবার দেখার পরে সে বুঝে ফেলছে যে তার তো আর বুঝতে বাকি রইল না যে আসলে কী ঘটতেছে, সে খুবই ভয় পেয়ে গেল এবং মানে এখন যে সে বের হবে বা কী করবে কোনো আলোর ব্যবস্থা তো নাই, তো সে বলতেছে যে ভাই ভাইয়া একটু ইয়েটা কুপিটা একটু ধরান আমি একটু ওয়াশরুমে যাব আর কি। তো বা ওরা কোনো এদিকে মানে সে যে দুইবার তিনবার বলছে কোনো ভুলক্ষেপই নেই, তাদের মতো তারা তাদের কাজ করে যাচ্ছে আর কি, খেয়ে চলতেছে। তো সে একটা সময় নিজে ভয় হোক আর নিজের জীবন যখন বাঁচানোর দরকার তখন সে আস্তে আস্তে উঠে দরজাটা খুলে আর কি সোজা একটা দৌড় দেয় আর কি, মানে কোনো বাড়ির দিকে গন্তব্য ধরে আর কি। সে একটা সময় গিয়ে একটা বাড়ির উঠোনে চিৎকার দিয়ে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে ওই বাড়ি থেকে যারা ছিলেন আর কি তারা তাকে ধরে রুমের মধ্যে নিয়ে তেল বা পানি টানি দিয়ে মাথায় আস্তে আস্তে একটু ইয়ে করে নেয়। সে যখন একটু সুস্থ হয় তার জ্ঞান আসার সাথে সাথেই সে মানে ঘটনাটা যখন ওদের বলে তো সবাই মিলে তখন আর কি তাড়াহুড়ো করে ওই তাদের বাড়িতে যায়, যে বাড়িতে মানে লাশটি ছিলেন আর কি, তার ওয়াইফ কিনে ওই বাড়িতে যায়। তো গিয়ে যেতে যেতে তো আসলে লাশের রাসেল ভাই 90% খাওয়া হয়ে গেছে অলমোস্ট, মানে গিয়ে তারা যেটা দেখে আর কি খুব বিভৎস অবস্থা। তো তারপরে তারা নর্মালি সকালবেলা সেটাকে যেটা জানাজা টানাজা দিয়ে দাফন করা হয় আর কি রাসেল ভাই। তো এই ছিল আমার ঘটনা, এটা আমার আম্মুর কাছ থেকে শুনেছি, তো বলতে পারি যে 100% সত্য ঘটনা আর কি রাসেল ভাই।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন ফর ইউ ফুড থিয়েটার ফ্রম অ্যান্ড ইউ ফুড টি
বাজারে না গিয়ে বাবা ঘাটে চলে এসেছি, অল্প খরচে পদ্মার ইলিশ কিনেছি,
অল্প ভাবো আসলে কি তত আসা যাওয়ার খরচ সহ হিসেব করে দেখো, হে হিসেব করে দেখো,
আসলে তো সব মিলিয়ে অনেক, অন্য কোথাও বেশি পড়লেও বাংলালিঙ্কে 59 টাকা রিচার্জ দিয়ে ট্যাক্স সহ সব মিলিয়ে সেকেন্ডে 1 পয়সা। বাংলালিঙ্ক
ফেসবুক রেডিও মানে ফুডি রেডিও ফুডি
ভূত এফএম দ্য নাইট কামস অ্যালাইভ। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক, ঘড়িতে সময় রাত 1:32, শুনছেন রেডিও ফুড থিয়েটার এফএম, আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম, এবং আমাদের আরো একজন অতিথি যিনি অনেক দূর থেকে এসেছেন, ইনফ্যাক্ট সিরাজগঞ্জ থেকে এসেছেন, আমি বলছিলাম যে এত দূর থেকে কিভাবে আসবেন, তারপরে উনি এসেছেন এবং উনি শুধুমাত্র আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। তো আমি খুবই খুশি হই যখন এরকম দূর থেকে অনেক মানুষ এখানে আসেন এবং তাদের ঘটনা শেয়ার করেন, আমি খুবই খুশি যে আপনি এসেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, সিরাজগঞ্জে কোথায় আপনার বাসা সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম লিসেনার, আমি মোহাম্মদ শিবলি হাসান, স্পেশাল রিপোর্টার। আসলে ভাই আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার এক ওস্তাদের থেকে শোনার কি, যিনি একজন ইমাম সাহেব বুঝো, তো তার থেকে আর কি ঘটনাটি শোনা, তো আমি সরাসরি ঘটনা। তো রাসেল ভাই ঘটনাটি একজন সুইপারকে কেন্দ্র করে আর কি ঘটা, তো ইমাম সাহেবগঞ্জের ঘটনা। তো আমি ঘটনায় যাচ্ছি, তো সুইপার যেভাবে বলেছে আর কি তো আমি সেভাবে বলছি। তো সুইপার আর কি ওই মাঝে মধ্যে শহরের বাইরে যেত আর কি কাজের জন্য, তো অনেক সময় অনেক গ্রামে যেত। তো এমনই একটা দিনের কথা, তো সে একদিন ভিতরে একটা গ্রামে চলে যায় আর কি কাজ করতে করতে, তো সারাদিন কোনো কাজ পায় না। তো সন্ধ্যার দিকে একটা কাজ পায়, তো কাজটা শেষ করে যখন বাড়িতে ফিরবে, তো বাড়িতে ফেরার সময় তো গ্রামের মধ্যে দিয়ে আসতেছিল, তো আসার সময় দুজন লোকের সাথে দেখা হয় আর কি। তো দুজন লোক ছিল আর কি আপনার সুতাম দেহের অধিকারী, অনেক সুন্দর চেহারা আর কি। তো দুজন লোক তো এই সুইপারকে দাঁড় করায় যে ভাইয়া আমাদের বাড়িতে তো অবস্থা একটু খারাপ, তো আপনি যদি আমাদের সাথে আসতে যেতেন এবং আমাদের কাজটা করে দিয়ে আসতেন তো খুব ভালো হতো। তো সুইপার সাহেব সুইপার বলতো যে বলল যে আমি তো আজকে অনেক কাজ করেছি, তো আজকে আমি খুব ক্লান্ত, তো আপনি যদি আপনার ঠিকানাটা দিতেন তো আমি আগামীকাল এসে আপনাদের কাজ করে দেব। তো সেই দুজন লোক সুইপারকে বলল যে আসলে আমাদের তো দিনের বেলা আমরা থাকি না, তো আপনি যদি রাতে আমাদের সাথে গিয়ে একটু কাজটা করে দিয়ে আসতেন তো আমাদের খুব উপকার হতো আর কি, ভালো হতো। তো আপনি যে পারিশ্রমিক চান আমরা আপনাকে দ্বিগুণ পারিশ্রমিক দিব। তো অনেক অনুরোধ করার পরে তো সুইপার রাজি হয় আর কি তাদের সাথে যাওয়ার জন্য। তো যখন সুইপার রাজি হয় তখন সুইপারকে নিয়ে ওই দুই লোক মানে হাঁটতে শুরু করে। তো রাস্তা থেকে নেমে ওই গ্রাম অঞ্চলে যে ক্ষেতগুলো থাকে তো ক্ষেতের আইল ধরে তিনজন হাঁটতে শুরু করে। তো অনেকক্ষণ হাঁটার পর যখন একদম মাঝ বরাবর চড়ার মধ্যে চলে আসে তো তখন দেখে যে ছোট্ট একটা বাড়ি একটা গাছের নিচে। তো তখন দুজন লোক বাড়ির ভিতরে যায় এবং ভিতর থেকে এসে তো সুইপারকে নিয়ে যায়, নিয়ে ওই তাদের যে টয়লেটটা আছে তো টয়লেটটা দেখায় দেয় যে এখানে আপনাকে কাজ করতে হবে। তো সুইপার তার যে ভাষ্য তো সে ভিতরে যায়, ভিতরে যাওয়ার পরে টয়লেটের ভিতরে যায় এবং টয়লেটের যে টাঙ্কি থাকে তো টাঙ্কি যখন উঠায় তো উঠানোর পরে যে গন্ধটা তার নাকে আসে তো সে বলে যে আসলে মানুষের আমি তো অনেক মানে টয়লেট পরিষ্কার করে থাকি, অনেক কাজ করে থাকি, তো এতদিন যে টয়লেটগুলো পরিষ্কার করছি মানে তাদের যে একটা গন্ধ আর এই বাসার যে একটা গন্ধ একদম ব্যতিক্রম গন্ধ। তো সে আর কি নর্মালি নেয়, নর্মালি নিয়ে কাজটা শেষ করে। কাজ শেষ করার পরে যখন তাকে পারিশ্রমিক দেওয়া হয় তো তখন রাত্রি অনেক প্রায় দেড়টা দুইটার মতো বাজে। তো তখন সুইপার তাদেরকে অনুরোধ করে যে ভাই যদি আজকে রাতটা আমাকে এখানে থাকতে দিতেন তো আগামীকাল সকালে আমি বাসায় চলে যেতাম। তো তারা আর কি তাকে কোনো রকম বারান্দায় একটা পাটি বেঁধে থাকতে দেয় আর কি। তো তারপর যেটা হয় রাসেল ভাইয়া যে সকাল যখন সকাল হয়, সকাল হওয়ার পরে তো সুইপার যখন ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে দেখতে পায় যে সে একটা ক্ষেতের আইলে শুয়ে আছে। আসলে কোনো বাড়িতে যে রাতে যে একটা বাড়িতে শুয়ে আসছে সে বাড়িটার নাই, ক্ষেতের আইলে শুয়ে আছে। তো সেটাও নর্মালি নেয় যে হয়তো আমারই ভুল ছিল বা ঘুমের মাঝেই আমি বের হয়ে চলে আসছি। তো তারপর সে বাড়িতে যায়। তো এর মাঝখানে মাসখানিকের মধ্যে আর কোনো ঘটনা হয় না। তো মাস দেড়েকের পরে তো এই যে একদিন এই কাজ করে ফিরতে সন্ধ্যা হয়, তো আরও দু একজন লোক ওই যে এরকমভাবে তাকে আর কি রাস্তার মধ্যে দাঁড় করায় যে ভাই আমাদের একটা কাজ করে দিতে হবে, তো আপনি যদি আমাদের সাথে যেতেন। তো এর পূর্বের যে ঘটনাটা ঘটে তো এই ঘটনা অনুযায়ী সে আর যেতে চায়, তো বলে যে আপনাদের যদি ঠিকানা দিতেন তাহলে আমি আপনাদের বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসতাম। তো তারাও ছাড়ে না, তো সেও কাজ করতে চায় না আর কি। তো সে সুইপার বাড়িতে চলে আসে। তো সেদিন রাতে যেটা হয় আর কি যে সে যখন ঘুমায়, ঘুমানোর পরে তো সে একটা স্বপ্ন দেখে যে এরকম দুজন লোক তার বাড়িতে আসে এবং তাকে তার বাড়ি থেকে নিয়ে যায় কাজ করানোর জন্য। তো কাজ করানোর জন্য তার বাড়ি থেকে নিয়ে যায় এবং তাদের কাজ শেষ করে। শেষ করার পর তাকে যে একটা পারিশ্রমিক দেয়, তো ওই পারিশ্রমিকটা তো ওই সুইপারের আবার স্মোকিং করার অভ্যাস ছিল, তো বিড়ি খাইতো আর কি। তো গ্রাম অঞ্চলে যে বিড়িগুলো বিক্রি হয়, বিড়ির ভিতরে প্যাকেটের ভিতরে একটা পলি থাকে আর কি। তো সে কি করে ওই টাকাটা ওই পলির মধ্যে রাখে। তো স্বপ্নে দেখতেছে আর কি যে টাকাটা পলির মধ্যে রাখে, রেখে যে তার যে লুঙ্গি আছে লুঙ্গির পোচার মধ্যে রাখে। তো সকালে যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে তো এই স্বপ্নের কথা তার মনে হয়। তো তার একটা অভ্যাস যে সকালে ঘুম থেকে ওঠার পরেই ওই বিড়ি খায় আর কি, স্মোকিং করে। তো যখন সে তার লুঙ্গির পোচা থেকে ওই বিড়ির প্যাকেট বের করতে যাবে তখন দেখে যে বিড়ির প্যাকেটের মধ্যে টাকা। তো সে অনেকটা আশ্চর্য হয় যে আসলে টাকা কোথায় থেকে আসলো। তো রাতে স্বপ্ন মানে দুইটা আর কি মিলে যায় আর কি। তো সেটা আর কি কাউকে মানে অন্য কারোর সাথে শেয়ার করে না, সে মানে নর্মালি নিজের ভিতরে রেখে দেয়। তো এরপরে যে ঘটনাটি ঘটে যে তার বেশ কিছুদিন পরে তো রাতে এরকম একটা স্বপ্ন দেখে যে দুই তিনজন লোক তাকে তার বাড়ির থেকে নিয়ে যায়। তো নিয়ে গিয়ে তাকে কাজ করায়। তো কাজ করানোর সময় সে কাজ করতে 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 ওই ইয়ের ভিতরে পড়ে যায় আর কি, আপনার যে টাঙ্কিটা আছে তো টাঙ্কির মধ্যে পড়ে যায়, পরে মাথায় একটু আঘাত পায়। আঘাত পায় বলতে একটু কেটেও যায়। তো তারা আর কি তাকে ওই সময় ব্যান্ডেজ করে দেয়, একটু ট্রিটমেন্ট করে। তো ট্রিটমেন্ট করার পরে তাকে পারিশ্রমিক দেয়, সব কিছু দিয়ে দেয়। দেওয়ার পরে মানে সে আর কি এই স্বপ্ন দেখতেছে। তো সকালবেলা যখন সেই সুইপার মানে ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে দেখে যে তার মাথায় ওই কাটার দাগ, কাটার দাগ মানে যেরকম ট্রিটমেন্ট করছে ঠিক সেই রকমই আর কি। তো সে মোটামুটি তখন একটু সিরিয়াস ভাবে নেয় যে আসলে মানে আমার সাথে কি হচ্ছে আর কি ঘটনাগুলা।
তো তার পাশে যে মসজিদ ছিল, তো মসজিদের ইমাম সাহেব মানে আগে থেকেই কাজগুলো করত, যে হুজুর থেকে আর কি ঘটনাটি শোনা, তো সবাই আর কি সেই হুজুরের প্রতি বিশ্বাস রাখতো, হুজুর যেগুলো করে সবাই জানতো আর কি। তো সে এই ঘটনাগুলো ওই হুজুরের সাথে শেয়ার করে, তো হুজুর তদবির করার পরে যে জিনিসটা জানতে পারে যে আসলে এটা এক শ্রেণীর জিনের কাজ, যারা আর কি তাকে দিয়ে এতদিন কাজ করিয়ে নিয়েছে। তো তারপরে হুজুর কিছু তদবির দেয় ওই সুইপারকে, তো পরবর্তীতে রাস্তা আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল আমার প্রথম ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ অতিথি আমাদের সঙ্গে এখন আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাব। আপনার ঘটনাটা শুনতে পারিনি, আপনার লেট করে এসেছেন, শুনি আপনার ঘটনা। জি
আমি ইয়াসিন বলছি, মধ্যমান থেকে এসেছি। তো রাসেল ভাই দুঃখিত আমি লেট করে এসেছি, একটু কারোর জন্য ফেসে গিয়েছিলাম। তো রাসেল ভাই যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, রাসেল ভাই আমাদের উত্তর পাটে অর্থাৎ শাহজাদপুর এলাকাতেই ঘটেছিল আমার সাথে ঘটনাটি। এটি হচ্ছে আমার ঘটনাটি শেষ পর, তো রাসেল ভাই এটা আমি বলতে চাচ্ছি না এর মধ্যে। তো আমার বাসায় যে ঘটনাটি ঘটেছিল রাসেল ভাই, যেটা আপনাকে মেল করেছিলাম সেই ঘটনাটা আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে আমরা গত 4 মাস আগে সারিনি মা সিদ্ধান্ত নেয় যে বাসা ছেড়ে দিবে। তো বাসা ছেড়ে দেওয়ার পর রাসেল ভাই তো তেমন ভালো কোনো বাসা পাচ্ছিল না, তো অনেক খোঁজাখুঁজি পরে একটা বাসা পায়, সেটা হচ্ছে আপনার একতলা বিশিষ্ট একটি বাসা। তো সেখানে আমরা যাওয়ার, সেখানে রুম আমাদের ট্রান্সফার করা হয়। তো সেখানে যাওয়ার রাসেল ভাই যেদিন প্রথম উঠেছিল তখন আমি অফিসে ছিলাম, সেদিন আমি বাসা শিখতে সময় আমি থাকতে পারিনি। তো সন্ধ্যা যখন রাসেল ভাই আমি বাসায় ফিরি, বাসায় ফেরার সময় অর্থাৎ বাসায় প্রবেশ করার সময় আমার কেমন যেন একটু গরম লাগছিল। অথচ রাসেল ভাই আমাদের ওই বাসার প্রতিটা রুমেই উপরে মানে অনেক পরিমাণ গাছ আছে, তো আমাদের আশেপাশে অন্যান্য বাড়িগুলোতে গরম লাগলেও আমাদের ওই বাড়িতে গরমের পরিমাণ খুবই কম। অর্থাৎ আমরা এই গরমের মধ্যে আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি, ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো রাসেল ভাই প্রথম আমি যখন রুমে প্রবেশ করি তো আমাকে আমার কাছে অস্বাভাবিকভাবে কেন যেন গরম লাগছিল। তো বিষয়টা আমি স্বাভাবিকভাবে নিল, আমি রুমে যাই অফিস থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে, আমি যখন শুই আমি আমার বাবার সাথে ঘুমাই সবসময়। তো আমি লেট নাইট গেমিং করা আমার একটা বাজে অভ্যাস আছে, তো ওই দিন বাবা ঘুমিয়ে গিয়েছিল, সবাই ঘুমিয়ে গিয়েছিল, আমি গেম খেলছিলাম। তো গেম খেলার মধ্যে আমার মানে তন্দ্রা চলে আসে, তো তন্দ্রা আসে আমি আমি ফোনটা রেখে আমি তখন শুয়ে পড়ি, লাইট অফ করে শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার আসল ভাই 4-5 মিনিট পরে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে আমি যেই রুমে শুয়ে আছি আমি আর আমার বাবা, ওই রুমের চালের উপরে রাসেল ভাই খুব জোরে জোরে কেউ জানাজার দোয়া পড়ছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোকের জানাজার যে দোয়া আছে সেটি পড়ছে, আল্লাহিনা এই দোয়াটা পড়ছিল আর কি, প্রাপ্তবয়স্ক লোকের জানাজার দোয়া পড়ছে। তো এই বিষয়টা আমি হঠাৎ করে শুনে আমি আমার তন্দ্রার মধ্যে আমার তন্দ্রা ভাব কেটে যায় এবং আমি সাথে সাথে উঠে বসে পড়ি। তো রাসেল ভাই আমার বাবা তো আমার সাথে ঘুমাতেছো, তো আমার যে কোনো প্রয়োজনে বাবাকে ডাক দিলে রাসেল ভাই উনি ইনস্ট্যান্টলি উঠে যেত ঘুম থেকে। দুদিন আমি বাবাকে কন্টিনিউসলি ডেকেই যাচ্ছি, বাবা কোনোভাবেই উঠছে না। আমি রুম থেকে বেরোই, আমি মায়ের রুমে গেলাম, মাকে ডাকছি, ছোট বোনকে ডাকছি, তো কারা কি তারা কেউ ঘুম থেকে উঠছে না, মানে এমনভাবে মনে হচ্ছিল যে তারা সেন্সলেস অবস্থায় আছে, কেউ ঘুম থেকে উঠছে না। রাসেল ভাই এই অবস্থায় আমি খুব সাহস করে ডাকে আমি বাইরে যাই, এবং বাইরে যেয়ে আমি আমার রুমের উপরের দিকে তাকাই, রাসেল ভাই তেমন কিছু আমি দেখতে পাইনি। তো 2 দিন আমি ভালো ছিলাম, 2 দিন পর রাসেল ভাই আমি আবার যখন রুমে প্রবেশ করবো ঠিক একইভাবে আমার কাছে গরম লাগছিল রুমের মধ্যে, অথচ ওই সময় আমার বাসার মধ্যে ঠান্ডাই ছিল। তো যাই হোক আমি রুমে প্রবেশ করার পরে তারপরে আমি কথাবার্তা বলি, ওই দিন আমি ওই ঘটনা প্রথম দিন আমি কাউকে বলিনি। তারপর রাসেল ভাই 2 দিন পরে ওই সেম ঘটনা ঘটছে, যখন সবাই ঘুমিয়ে গেছে আমি গেম খেলছিলাম, আমি মোবাইলটা রাখার পরে তন্দ্রা ভাব যখনই আসে তখনই রাসেল ভাই শুনতে পারি যে প্রাপ্তবয়স্ক লোকের জানাজা দেওয়া হচ্ছে আমার রুমের উপরেই। তো ওই দিন আমি বাবাকে কন্টিনিউসলি ডেকে যাচ্ছি, বাবা উঠছে না, মাকেও ডাকছি, মা উঠছে না। রাসেল ভাই মানে কীভাবে বোঝাবো আপনাকে, মানে ওই সিচুয়েশনে মানে অন্যরকম, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু অনেক ডাকাডাকির পরেও কেউ উঠছে না। তারপর আমি দরজা খুলে ওই দিনে রাসেল ভাই বাইরে যাই, তো আমি কাউকে দেখতে পাই না চালের উপর, অনেক সাহস নিয়ে আমি চালের উপর তাকাই, আমি ওরকমভাবেই কাউকে দেখতে পাই না। তো রাসেল ভাই ঘটনার সমাপ্তি হয় আমার সাথে, আমি উত্তর বাড্ডা আমি বাবার সাথে একটা কাজে গিয়েছিলাম, বাবার সাথে একটা কাজে যাওয়ার পরে বাবা আমার সাথেই ছিল, মূলত বাবার কাছে যাওয়া আমার। তো রাসেল ভাই ওখানে হচ্ছে আপনার মার্কেটের নামটা আমি উল্লেখ করছি না, ওখানে আপনার অনেকগুলো আপনার ড্রেন ছিল, ড্রেনের ড্রেনগুলো হচ্ছে আপনার ম্যানহোল ঢাকনা দিয়ে ঢাকা, কিন্তু ওগুলোর মধ্যে 3টা করে গ্যাপ ছিল, তো একটা ড্রেনে গ্যাপ হচ্ছে আপনার অনেক বেশি ছিল। তো আমি হাঁটতে হাঁটতে আমি খেয়াল করিনি, একজন লোকের সাথে কথা বলছিলাম, হাঁটতে হাঁটতে আমি খেয়াল করি রাসেল ভাই আমার বাপাটা একটা ড্রেনের মধ্যে পড়ে যায় আর পুরুষের লোক করেই থাকে। তো ড্রেন লেভেলটা আসলে অনেক নিচে ছিল, যার জন্য ময়লা আমার গায়ে লাগেনি, কিন্তু এই পায়ে বাম পায়ে আমি প্রচণ্ড পরিমাণ ব্যথা ওদিন পাই। এবং ব্যথা পাওয়ার পরে বাবা সাথে সাথে বললো যে একটু কেয়ার করে হাঁটবি না, একটু ওঠ, উঠে দাঁড়া। উঠে দাঁড়ানোর পর রাসুল ভাই বাবা আমাকে ধরে রাখছে যে পা ঝাড়াতে, পা ঝাড়াতে বলতেছে। কিন্তু রাসুল ভাই পা ঝাড়া দিতে দিতে আমি দেখলাম আমার বাপ হচ্ছে আপনার একটা ইলেকট্রিক খাম্বা যে থাকে বলে, একটা খাম্বা ছিল রাসুল ভাই, ওখানে একটা লোক পাগড়ি পরে দাঁড়িয়ে আছে। আর ভাই বাবার পিছনেই আমি স্পষ্ট দেখতে পাই একজন মহিলা বাবার পিছন থেকে জাস্ট আমাকে ভাবে তুড়ি মেরে মহিলাটা উপরে চলে গেল। আর ওই লোকটা আমাকে বলছিল যে ওই দিন তোকে কিছু করতে পারিনি, কিন্তু আজ তোকে একটা ব্যথা আমি দিয়ে গেলাম। আসল ভাই ওই দিন ছিল সেই দিন যে ঠিক ওই দিন থেকে সেম ওই দিন থেকে এক বছর আগে আসল ভাই আমি আপনাকে একটা ঘটনা বলে গিয়েছিলাম, যেখানে আমাকে নতুন বাজার থেকে অফিস থেকে ব্যাক করার সময় আসল ভাই নতুন বাজার একটা কবরস্থানে আমাকে এক রিক্সাওয়ালা নিয়ে যায় জানা যাওয়ার কথা বলে। তো আসল ভাই ওইখানে যাওয়ার পরেই ওই রিক্সাওয়ালা হঠাৎ করে গায়েব হয়ে যায়, এবং যে লোকগুলোর সাথে আমি জানাজা পড়তে গিয়েছিলাম ওই লোকগুলোকে রিক্সাওয়ালাকে খুঁজতে গিয়ে আসল ভাই বিপরীত পাশে ঘুরে দেখি ওই লোকগুলো হঠাৎ করে নেই। ওই দিন যে রিক্সাওয়ালাকে আসল ভাই দেখতে পেয়েছিলাম সে রিক্সাওয়ালাই আসল ভাই ঠিক এক বছর পরেই ওই জায়গাটা আমি ওই লোকটাকে দেখতে পাই। লোকটা আমাকে এই কথাটাই শুধু বলেছিল যে ওই দিন তোকে কিছু করতে পারিনি, আজকে তোকে আমি ছাড়িনি, তোকে একটা ব্যথা আমি দিয়ে গিয়েছি। আর বাবার পিছনে আসল ভাই দেখেছিলাম মহিলাটা আমাকে জাস্ট একটা তুড়ি মেরে হাসতে হাসতে উপর দিকে চলে গেল। তারপর আসল ভাই আমি কিছু বলতে পারি না, আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। ওখান থেকে বাবা আমাকে বাসায় নিয়ে যায়। আসল ভাই আমি স্টিল না আমি আমার আমার এই বাম পাই আমি ইনজুর্ড আসল ভাই, এখন আমি পুরোপুরি সুস্থ না। তো দোয়া করবেন যাতে আমার সাথে এই ধরনের ঘটনা রিপিট না হয়।
তো আমরা শুনলাম আপনার ঘটনা এবং আমাদের সাথে আপনি আপনার ঘটনা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। টুকু শেখ আমাদের সঙ্গে আছেন এবং তার কাছে ঘটনাটা ভালো লেগেছে। রনি আফ্রিদি আমাদের সঙ্গে আছেন, আমি টুইটার থেকে পড়ছি। আমাদের সঙ্গে আছেন আবদুল্লাহ আল রফসান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন জান্নাত নাইম, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সামিউল ইসলাম শাকিল আছেন আমাদের সঙ্গে, বিশাল বৈরাগী রাজবীর আছেন আমাদের সঙ্গে, রাজবীর কবির থার্ড স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রাফিদুল ইসলাম রায়ান আছেন, শাহরিয়ার হোসেন জিসান, নাইমুর আর নাইম আমাদের সঙ্গে আছেন, সাবাবা মনিম, এছাড়াও আছেন মনোজ কান্তি আছেন আমাদের সঙ্গে, এছাড়াও আরও দেখতে পাচ্ছি তুহিন ইসলাম, মনিরুল মইনুল সাগর, অ্যালেক্স আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি এস আর রাজ আমাদের সঙ্গে আছেন, জান্নাত মিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন বিশ্বনাথ সিলেট থেকে, এছাড়াও আরও অনেকেই আমাদের সঙ্গে আজকে ছিলেন এবং আছেন এখনো পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন এবং পুরোটা সময় আমাদের সাথে ভূত এফএমের সঙ্গে থেকে আমাদেরকে উৎসাহিত করলেন ঘটনা শোনানোর জন্য, এবং আমাদের যারা গেস্টরা এসছেন, যেমন একজন এসছেন সিরাজগঞ্জ থেকে এবং ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে থেকে যারা এসছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আগামী সপ্তাহে যেহেতু আমাদের একটা স্পেশাল এপিসোড থাকবে আমাদের হ্যালোইন নিয়ে, সুতরাং সেখানে ঘটনা পাঠানোর জন্য এখনই প্রস্তুতি নিন প্লিজ। আর সেখানে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এদের ওয়েট রুফুর্কি ডট এফ এম, উইচ ইজ বিএইচ ডাবলটি এফ এম এদের ওয়েট, আর এডিআই ও এফ ও আর টি ডট এফ এম, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটি আজকের মতো এখানেই শেষ করব, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুধু থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকুন। টাটা।
Exclusively on FusionBD.com.